This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান শুধু ধ্বংসের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্র্যাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 109তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। ডরের 109তম পর্ব, হন্টেড বাই ব্র্যাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি বাংলাদেশের হন্টেড প্রেস ভিত্তিক অনুষ্ঠান। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে আজকের এই পর্বটি ধারণ করা হয়েছে মেঘনা নদীর এক চরে, এবং চারজন বন্ধুকে সেই চরে বসিয়ে আপনাদের জন্য আমরা শোনাচ্ছি অদ্ভুত ভুতুরে সব গল্প। সজীব, হীরা, জুবায়ের এবং আলমগীর, এই চারজন বন্ধুকে সাথে করে শুরু হচ্ছে ডরের 109তম পর্ব। যারা ডরে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোনে নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডরের মূল পর্ব। হন্টেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনারা প্রথমে শুনতে পাবেন, তারপর আমরা ধীরে ধীরে মূল পর্বে প্রবেশ করব। অন দ্য স্পটে রয়েছে সুমন ও লোবান। পুরো ঘটনার বর্ণনায় রয়েছি আমি, আরজে কিপ্রিয়া।
কতক্ষণ লাগবে জানি এই লম্বা লাইন পাইতে? না
যে ঈদের পরে কি এত বেশি লাইন হওয়ার কথা ছিল, এখন না মানুষ বাড়ি থেকে ঢাকায় ফিরবে, যাওয়ার পথে এত ভিড়।
সত্যি ঘটনা কি, মানে এই টোল প্লাজাটা আছে এখানে ইউজুয়ালি এত জ্যাম থাকে না। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো কোনো কারণে গাড়ির একটু রাস্তা বেড়ে গেছে,
এই জন্য আমরা যাচ্ছি যে আমরা যেদিক যাই জ্যাম আমাদের সাথে সাথে চলে,
হয়তো বা জ্যামের সাথে আমাদের কিছু একটা
কানেকশন আছে মনে
হয়। যেমন টাকা দেওয়ার সাথে লোবানের একটা কানেকশন
আছে,
লোবান এই মুহূর্তে পকেটে হাত দিবে, তারপরে যখনই আমরা টোল প্লাজার সামনে যাব পকেট থেকে টাকা বের করে গাড়ি ড্রাইভারকে দিবে এবং গাড়ির ড্রাইভার দিয়ে টিকিটটা আদায় করবে।
সুন্দর স্বপ্ন দেখেছো তুমি, তোমার স্বপ্নটা আরো ভালো হোক, কিন্তু ব্যাগটা আমার না, তোমার নিজের।
না আমি তো সেই জন্য ব্যাগে হাত দিব বলে ব্যাগ আজকে আনি নাই। যাই হোক, অ্যাটলিস্ট তুই যে আশেপাশে খাবার দাবার দেখা যাচ্ছে, এই ধরনের খাবার খাওয়ার
এগুলো
আমি খাওয়াচ্ছি। আমরা যা যা ঝালমুড়ি যা পাওয়া যাচ্ছে
এগুলো তুমি খাওয়াবা, পরেরটাও তুমি খাওয়াবা, আমি শুধু খাওয়ার পক্ষে আজকেও
আমি গোল খাওয়াবো, সমস্যা নেই।
গোল না গোল, আচ্ছা তোমাদের কি গোল পাওয়া যায়?
এটা তো আমি জানি না, দেখতে হবে খোঁজ করে। এই মুহূর্তে যদি গোলের কথা আমরা চিন্তা করি
সেটা ভোরবেলা
কোন তাল গোল পাকা যাবে সেটা ঝামেলা হয়ে যাবে। একটু আমরা বলি যে অনেক হয়তো কনফিউজ হয়ে যাবে, আমরা কিন্তু এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে যে টোল প্লাজা রয়েছে, আমরা প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। আমরা
টোল প্লাজা ঠিক মতন বলে দাও,
যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমেই যে টোল প্লাজাটা রয়েছে ওই টোল প্লাজায় আমরা অপেক্ষা করছি। এই মুহূর্তে যখনই আমরা এই ছোটখাটো জ্যামটা বের হয়ে যাবে আমরা সোজা চলে যাবো।
তবে টাকা অবশ্য সুমনের দেওয়া লাগবে না বলেই এত সুন্দর করে বললো, টাকাটা অন্য
মানে লোবান রাজি হয়েছে, বোঝা গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করি জ্যামটা ছেড়ে দিলে আমরা একদম মেঘনা ঘাটে পৌঁছে যাবো, অর্থাৎ ব্রিজের এখানে।
ঢাকা থেকে প্রায় 40 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে যাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের ঘাটে।
জার্নির পর আমরা এই মুহূর্তে হচ্ছে ট্রলার মধ্যে। লোহান, ট্রলার জার্নি তো আগে হয়েছে তাই না?
অনেক চলছি, কিন্তু এই যে যে শব্দ আর এই যে রাত্রের এনভায়রনমেন্টে আমি চলি নাই। রাত্রের ট্রলার কিন্তু ডেঞ্জারাস লাগতেছে।
রাত্রের ট্রলার ডেঞ্জারাস তুমি দেখতেছো কেন? তুমি দেখো এই মুহূর্তে যে এনভায়রনমেন্ট আছে, জ্যোৎস্না আছে, আর হচ্ছে এত সুন্দর নদী, সোলা নদী, মেঘনা নদী, এইটা এনভায়রনমেন্টটা এক কথা একদম একটা এনভায়রনমেন্ট। যদিও আমাদের কথা, তুমি কি সাঁতার জানো? আমি সেই ছোটবেলা থেকেই সাঁতার জানি, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, জন্য আমি নদীকে উপভোগ করতে পারি।
আমি সাঁতার জানি না, আমি নদীর দিক তাকাচ্ছিও না, আমি চুপচাপ তোমার সাথে কথা বলবো।
প্রবলেম, সমস্যা নেই। লোকান, তোমার জন্য একটা কলস আছে, যদি ট্রলার ডুবে যায় কোনো কারণে কলসটা ব্যবহার করতে পারবা, বুঝছো? তো একটু অপেক্ষা করো, আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের সেই ছোট্ট যে জেগে ওঠা একটা চরের মতো আছে। আমি জানি না কথা শুনতে পাচ্ছ,
অনেক অনেক নয়েজ, অনেক নয়েজ, আমরা চুপ থাকি, ঘাটে পৌঁছাই।
ওকে দালাই, ঘাটে পৌঁছে আমরা সমস্ত ডিটেলস বলি।
মাই গড, যদিও ছোটখাটো ছিল জার্নিটা, মানে কান ছালা পালা করার মতো একদম জার্নি ছিল। ট্রলারের শব্দ কান একদম ধরে গেছে, একদম ধরে গেছে। আশা করি চিৎকার করে আমরা কথা বলছি। তোমার এত গল্প ট্রলারে কিভাবে আসলো? আই ডোন্ট নো, আসলে ভেতরে এটা জমাই থাকে। আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে যে আমার যারা মানে অতিথি আছে, গেস্ট আছে, তাদের কানের অবস্থা যদি ঠিক থাকে। আশা করি আপনাদের কানের অবস্থা ঠিকই আছে, তাই না? ওকে, আমি এটাই যাচ্ছিলাম যে আপনাদের কানের অবস্থা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আজকে আমার ডর একদম মাঠে মারা যাবে, কারণ ডরের প্রাণী হচ্ছেন আপনারা। তবে এতটুকু বলি যে যেই জায়গাটাতে এসেছি, এটা কিন্তু এমনিতেই একটু ভয় লাগবে খুব বেশি যারা সাঁতার না জানে, যেমন হচ্ছে আমাদের লোবান।
লজ্জা কেন দিচ্ছ?
না, সাঁতার না জানার লজ্জার আমি বলবো না, হয়তো এনভায়রনমেন্টের কারণে, না থাকার কারণে সাঁতার জানা হয়ে গেছে। শহরের মানুষও এখন খুব ঘটা করে সাঁতার শেখে। অবশ্য ছোটবেলায় আমরা ডুবে ডুবে পানি খেতে খেতে সাঁতার শিখে ফেলেছি কোনো না কোনো ভাবে। কিভাবে শিখেছি আমরা নিজেরাও জানি না।
তো যাই এনভায়রনমেন্ট ছিল না কি, যাই হোক, আমরা আমাদের গেস্টদের গল্পের দিকে এগোই আস্তে আস্তে।
আমরা তাদেরকে নিয়ে আমরা মূল জার্নি শুরু করব, এবং যাদেরকে বলি যে বা সাঁতার না জানলে একটু ভয় পাবেন, বাট এই জায়গাতে যে আছি, সাঁতার জানেন আর না জানেন, এই জায়গাতে কোনো প্রবলেম নেই। শুধু একটাই প্রবলেম আছে, এটা একটা হন্টেড প্লেস, এবং জায়গাটার পরিধিটা কিন্তু খুব ছোট। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু পানি রয়েছে, এখন একদম বালু।
রাতের এনভায়রনমেন্টে কেমন লাগতেছে ব্যাপারটা? চারিদিক পানি, মনে হচ্ছে এখনো আমরা একটা ভাসমান কিছুর উপরে বসে
আছে। রাইট, সুন্দর একটা উপমা। তো এই রকম এনভায়রনমেন্টে আমরা আজকে আমাদের মূল জার্নি শুরু করব, এবং অ্যাজ ইউজুয়াল সবাই জানেন যে এখানে এত দূরে আসার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা শুধু পরিবেশটা দেখতে এসেছি, এখানে নিশ্চয়ই একটা কাহিনী আছে। সেই জন্যই আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি, এবং দেখতে পাচ্ছি যে আমরা যেখানে বসেছি, ঠিক আমি যেই দিকটাতে বসেছি, আমার বাম পাশে যে লোকালয়ের মতো দূর থেকে মনে হচ্ছে, কালো আবছা এবং কিছু কিছু আলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে
আলোর মতন বিন্দু বিন্দু আলো।
রাইট, এটা হচ্ছে এখানকার নিকটবর্তী গ্রাম, এবং ডান পাশে যেটা দেখতে পাচ্ছি খুব দূরে অনেক আলোর ঝলকানি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমরা এখান থেকেই বলতে পারি শহরের স্টার্ট, মানে এখানে হচ্ছে আধুনিকতার অনেক ছোঁয়া।
কি অদ্ভুত না, একপাশে বিন্দু বিন্দু আলোর মতন, যেটা আসলে তাকালেই অন্যরকম, আর একপাশে শহরের। কিন্তু এপাশটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওই পাশেই সব আলো, এপাশটা একেবারেই অন্ধকার,
সেটাই আমি বলছিলাম। তো লোবান, আমরা এবার মূল জার্নি শুরু করতে পারি তোমার তরফ থেকে, তোমার সেটিং, এভরিথিং ইজ ডান। তো আমরা স্টার্ট করছি ডরের মূল জার্নি, এবং মূল জার্নিটা বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি, যেখান থেকে আমাদের গেস্টরা তাদের এক্সপিরিয়েন্স বলা শুরু করে, সেখান থেকে আমরা মনে করি ডরের স্টার্ট হয়ে যায়। তো সুমন আছে, এবং সুমনের সাথে অনেক অনেক অতিথিও রয়েছে। তো সুমনের সাথে এই মুহূর্তে কোন কোন অতিথি রয়েছে, চলুন আমরা তাদের কাছে যাই এবং তাদের পরিচয় জানবো। এই মুহূর্তে আমি যার কাছে যেতে চাই তার পরিচয়টাই জানি প্রথমে। আপনার নাম কি এবং কোথায় থাকেন, কি করেন?
আমি সজীব বলছি, মিরপুর থেকে।
ওকে, আপনি মিরপুরে থাকেন?
হ্যাঁ, মিরপুর।
ওকে সজীব, শুরুতে অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে আপনি যোগ দিয়েছেন এবং এই স্পটে এসেছেন সেই জন্য। আমরা ডর টিমের কাছে শুনেছি যে আপনার কিছু ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান।
জি জি।
তো আমার মনে হয় আমরা কথা না বাড়িয়ে ঘটনার দিকেই চলে যাই।
ঘটনাটা এমন ছিল, এটা আমার সাথে এবং আমার আম্মুর সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা। আমি তখন ক্লাস সিক্স অথবা সেভেন এ পড়ি, আমি একটা হোস্টেলে থাকি তখন।
কোথায়?
হোস্টেলটা তখন মিরপুরে, আমি মিরপুরে একটা হোস্টেলে থাকতাম। তো হোস্টেলটার বর্ণনা এরকম যে একটা হোস্টেলের পাশে আপনার একটা মসজিদ, মানে হোস্টেল এবং মসজিদের পাশাপাশি একটা গলিও আছে, যে গলিটাতে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ আছে। একটা বাড়িতে একটা মেয়ে সুইসাইড করে এবং ওই বাড়িতে তিনটা নারিকেল গাছও আছে।
হোস্টেলটার ঠিক পাশেই কি ওই বাড়িটা? যে বাড়ি
আসলে কয়েকটা বাড়ি পরে, আর হচ্ছে ওই রোডটাতে ল্যাম্পপোস্ট বাতি দেওয়া হইলে কিছুদিন পর পরই ওটা নষ্ট হয়ে যেত। জায়গাটা অন্ধকারই সবসময় থাকতো, আর এমনিতেও মানুষ রাত্রে তেমন একটা ওইখানে চলাফেরা করতো না। ওখানে মানুষও খুব কমই থাকতো, এখানে যে কয়েকটা বাড়ি ছিল বাড়িগুলো খুব বেশি বহুতল ভবন ছিল না, জাস্ট একতলা বা দোতলা, সেখানে মানুষ খুব কম থাকতো, যার কারণে খুব কম আসা যাওয়া ছিল ওই রোডটাতে। আমি হোস্টেলে থাকি যখন, তখন আম্মু প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে আম্মু আমার সাথে দেখা করতে আসতো এবং আমার হাত খরচের টাকাটাও দিতে আসতো। তো ওই দিন আসার কথা ছিল আমার আম্মুর। তো আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে ওখানে আমরা ওয়েট করতেছিলাম, যেই সময়টা আসার কথা ওই সময়টা অনেক পার হয়ে যাচ্ছিল। এবং আপনারা জানেন যে হোস্টেলে কি নির্দিষ্ট সময় খাবার দেওয়া হয়, যেহেতু সময় হয়ে গেছে তো সময়ের পরে খাবার পাওয়া যাবে না, সেই জন্য আমার ফ্রেন্ডটা চলে যায়, ও খাবার নিতে চলে যায়। আমি ওকে বলে দিই আমার খাবারটাও সে কালেক্ট করে রেখে দিবে। তো আমি একা একা ওয়েট করতে থাকি। ঠিক ওই সময়ে আমি খেয়াল করি যে রোডটার মাথায় একটা দোকান আছে, ওই দোকানটার আলো থেকে আমি বুঝতে পারতেছি যে আমার আম্মু আসতেছে।
শুধু কি একটাই দোকান?
হ্যাঁ, ওই রোডের মাথায় একটাই দোকান ছিল, আর ওই একটা দোকানের আলো শুধু ওই রোডের মাথাটুকুই দেখা যেত, আর পুরো রোডটাই অন্ধকার ছিল। আমি একটু আগাতে থাকি এবং আম্মু আস্তে আস্তে ঠিক ওই নারিকেল গাছটার ওই বাড়িটার সামনেই, ঠিক মানে আমাদের এই বাড়িতে সুইসাইড, হ্যাঁ হ্যাঁ, যে বাড়িটা তো সুইসাইড করেছিল ঠিক ওই বাড়িটার সামনেই আমাদের দেখা হয়। তো আমি যখন আম্মুকে দেখি তখন ঠিকই স্বাভাবিকই ছিল। আর একটা জিনিস হচ্ছে অস্বাভাবিক, সেটা হচ্ছে যে অন্যান্য দিন আম্মু আমার সাথে ফার্স্টে কথা বলে, কিন্তু ওই দিন আম্মু আমার সাথে ফার্স্টে কথা বলে নাই, আমি ওনার সাথে কথা বলতেছিলাম। তো আমি যখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, আম্মু কোনো কথার উত্তর দিচ্ছে না কেন, বা আম্মু কোনো কথা কেন বলতেছে না। দেন আম্মুকে আমি একটু হাত দিয়ে একটু ধাক্কা দিয়ে তাকে জিজ্ঞেস করি কি ব্যাপার, আম্মু কিছু বলতেছো না কেন। দেন সে যখন আমার দিকে ঘুরে তাকায় তখন আমি তার একটা বিকট চেহারা দেখি, যেটা আমার আম্মুর চেহারা তো কখনোই হতে পারে না। সেটা হচ্ছে তার চোখগুলো এমন ছিল যে আপনার কালচে বর্ণের, শুধু লাল না, মানে পুরো কালচে বর্ণের একটা চোখ ছিল। আর হচ্ছে তার হাসি, মানে সে একটা হাসি দিছে ভেঙচি মারার মতো একটা হাসি, যেরকম হয় আর কি, সে হাসিটা এমন ছিল যে তার দাঁতগুলো ছিল একটু কালো কালো, মানে স্বাভাবিক মানুষের দাঁতের মতো না, চোখা চোখা ফাঁকা ফাঁকা দাঁতগুলো ছিল। তার ওই রূপটা দেখেই খুব আতঙ্কে ভয় পেয়ে যাই। দেন আমি তাকে একটা ধাক্কা দিয়ে, আমি তো যেহেতু তার পাশেই ছিলাম তাই থেকে একটু সরে আমি তাকে ধাক্কা দিয়ে আমি দৌড় দিই। দৌড় দেওয়ার পরে আমি ওই রোডের মাথায় যে দোকানটার ওই আলোর ওখানে যেয়ে আমি চুটকে পড়ে যাই এবং সেন্সলেস হয়ে যাই। দেন ওই দোকানদার আমাকে পানি টান ঢেলে জ্ঞানে ফিরায়। দেন তাকে আমি যখন বলি কথাটা তখন সে বলে যে না, এই মুহূর্তে এখান দিয়ে এরকম কোনো মানুষ সে যাইতে দেখে নাই,
ওই রাস্তাটা থেকে মানুষের আনাগোনা খুব কম,
খুবই কম, খুবই কম।
আচ্ছা,
এমনিতে তো বললাম, আমি আগেই বলেছি যে মানুষ একটু কমই থাকে ওইখানে, শুধু কারণ হচ্ছে ওখানে হোস্টেল, যেহেতু ওইখানে শুধু স্টুডেন্টদেরই মানে আসা যাওয়া। আর
আমি এই প্রশ্নটাই এই জন্য করলাম যে খুব বেশি মানুষের যদি আনাগোনা থাকে, প্রথমত হচ্ছে জায়গাটা নীরব থাকবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে দোকানদারের পক্ষে হয়তো বা
সেটাও খেয়াল করা, হ্যাঁ হ্যাঁ,
কিন্তু এমন যদি হয়ে থাকে খুব মানুষের আনাগোনা অনেক কম, হয়তো সেক্ষেত্রে দোকানদারের নোটিস করার কথা।
আমি যতক্ষণ ওয়েট করতেছিলাম ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আসে নাই, এবং দোকানদারও এটা মানে আমি পড়ার আগ পর্যন্ত, মানে সে বেশ কিছুক্ষণ আগ পর্যন্ত সে কোনো মানুষ এখান দিয়ে যেতে দেখে নাই।
আচ্ছা,
তারপরে হচ্ছে আমি যখন আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আসলে তখনও আমি বিশ্বাস করতে পারতেছি না আমি কি দেখলাম বা আমার কি হয়ে গেল, এই ঘটনাটা ঘটে গেল এটা কি হয়েছিল। দেন আম্মুকে যখন আমি ফোন করি, ফোন করার পর আম্মু বলে যে আম্মু ব্যস্ততার কারণে ওই দিন আসতে পারেনি, উনি আগামীকালকে আসবে, এটা উনি ই করছিল। তোমার আব্বু একটু ব্যস্ত আর আমি একটু ব্যস্ত, যার কারণে চিন্তা করছি যে আজকে আমি না যেয়ে আমি কালকে তোমার আব্বুকে সঙ্গে নিয়ে একসাথেই যাব। পরে আম্মুকে আমি ব্যাপারটা শেয়ার করি যে আমার সাথে এরকম এরকম ঘুরছে। তো ওই দিন রাত থেকে আমার শরীরে মোটামুটি জ্বর ছিল। তো তারপরে আব্বু আম্মু পরের দিন এসে হোস্টেল থেকে আমাকে নিয়ে যায়।
আচ্ছা, ওই হোস্টেলে আপনি যেমন এরকম একটা ঘটনার কথা বললেন, এই হোস্টেলে কি আর কারোর সাথে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে?
এই হোস্টেলে তেমন একটা ঘটনা আমার জানা নাই, তবে অনেক ধরনের ঘটনা ঘটছে এটা শুনছি, কারণ আমি যখন মানে ওখানে স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন ধরনের ঘটনা শোনা যায়। আর একটা জিনিস হচ্ছে আমার হোস্টেলের একটা মাঠ ছিল, বিশাল বড় একটা মাঠ আছে, ওই মাঠটার কর্নারের একটা দিকে আপনার স্তূপ আকারে ময়লা টয়লা ফেলা হয়, ওই জায়গাটাতে নাকি মুখে মুখে শুনছি এরকম যে ওইখানে নাকি কিছু বদজিনদের আটকা করে ওখানে রাখা হইতো, এই একটা জিনিস। আর একটা হচ্ছে ওই মাঠটার মধ্যে অনেক পুরাতন, অনেক বেশি পুরাতন, 40-50 বছর বা তারও আগের অনেক বেশি পুরাতন কিছু গাছ ছিল, যার কারণে এমনিতেই ওইটা সন্ধ্যার পরে জায়গাটা পুরো মানে একটা ভুতুড়ে একটা পরিবেশ হয়ে যায়, যার কারণে এখানে খুব বেশি একটা যায় না। ও আর একটা ঘটনা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হোস্টেলের ওয়াশরুম ছিল দুইটা, স্পেশাল স্টুডেন্টদের জন্য একটা সাইড করা হয়, ওই সাইডে একটা আলাদা বাথরুম রাখা আছে, আর হচ্ছে সবার জন্য আলাদা একটা বাথরুম, সেই বাথরুমটা হচ্ছে বড় করে ওই মাঠটারই একটা কর্নারে করা হয়েছে। ওই কর্নারে যাইতে হলে মাঠের উপর দিয়ে যাইতে হয়, মাঠের ভিতর দিয়ে যাইতে হয়। তো এর আগে একটা ঘটনা আমি শুনেছি, সেটা হচ্ছে যে ওই ওয়াশরুমে একটা স্টুডেন্ট রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা যখন ওয়াশরুমে সে যায়, কি ঘটছে সেটা আমরা তখন বলতে পারি নাই, বাট আমরা সকালবেলা যখন যাই তখন মানে স্টুডেন্টরা নক করে যে ওয়াশরুমটা আটকানো কেন ভিতর থেকে, দেন তারা অনেকক্ষণ নক করার পরে দেখে যে না এখনো ওয়াশরুমটা খুলতেছে না অনেকক্ষণ যাবত, দেন হুজুররা ডিসাইড করে, মসজিদের হুজুর উনি এবং ওইখানকার যে পরিচালকরা ছিল ওনারা ডিসাইড করে যে না ঠিক আছে, এটার ভিতরে কেউ একজন আছে হয়তো বা যে লক করে রাখছে, নাহলে তো ভিতর দিয়ে কোনোভাবে লক হওয়ার কথা না, তো সে কি কি অবস্থায় আছে আপনারা এবার গিটা মানে লকটা ভেঙে ফেলে তারপরে দেখেন, তারা তারপরে দরজাটা ভেঙে ফেলে তারপরে দেখে যে ওই স্টুডেন্টের একটা পা ওয়াশরুমের ভিতরে পড়ে আছে, আর সে খুব ক্ষত বিক্ষত অবস্থা আর কি, তার মানে জামা কাপড় খুব ছেঁড়া ছেঁড়া অবস্থা আর ময়লা টয়লা পুরো অবস্থা খুবই খারাপ, সে ওইভাবে পড়ে আছে সেন্সলেস হয়ে। যখন তারপরে সে যখন মানে সুস্থ হয় তার কাছ থেকে এরকম ভাবে শোনা যায় যে সে যখন ওয়াশরুমে বসছিল সে কোনো একটা ছায়ামূর্তি দেখছে যার সাথে সে ধস্তাধস্তিও করছে বা মানে মারামারি করছে, সেটা লাইক এরকম করার পরে সে এক পর্যায়ে তাকে নাকি এরকম মানে টান দিয়ে নিচের দিকে এরকম ভাবে টান দিয়ে তার একটা পা ওইভাবে ফেলে দেওয়া হয়, তখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের শব্দটা শুধু সে শুনতে পারে, এরপরে আর সে কিছু বলতে পারে না।
ওকে, এখন হচ্ছে ওই হোস্টেলের মধ্যে কম বেশি কিছু না কিছু ঘটনা।
হ্যাঁ, ইভেন আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটারও একটা ইয়ে আছে, মানে সেই রুমটা অনেক বড় একটা রুম, কিন্তু ওই রুমটার একটা কর্নারের দিকে সবসময় স্টুডেন্টরা নাকি ছায়ামূর্তির মতো কিছু একটা দেখে, পোশাক পরা কোনো মানুষের মতো না, লাইকা কি বলা লাশ যেরকম থাকে কাফন পরা সেরকম একটা লাশ, বাট স্বাভাবিক মানুষের মতো না, তার চেয়ে আরো বেশি টল লম্বা, হ্যাঁ সেরকম দেখা যায়।
ওকে, ওই হোস্টেলে
আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওই হোস্টেলে মানে প্রতিদিনই শোয়ার সময় আমাদের দায়িত্বে যে ছিল উনি সবসময় মানে সুরা করে আমাদের ওই মানে যেটুকু জায়গাতে আমরা থাকি ওই জায়গাটুকু উনি সবসময় বন্ধ করে দেন, এবং আমাদের রুলস ছিল ওই রুমটাতে আমরা যারা থাকি তারা প্রত্যেক দিন ওই মানে ঘুমানোর আগে জোরের সাথে একসাথে সুরা টুরা পড়া এবং নিজেদের শরীর নিজেরা বন্ধ করা, এটা হচ্ছে রুলস ছিল। হ্যাঁ, প্রতিদিন ঘুমানোর আগে এটা করতে হবে।
তো আপনি কতদিন ছিলেন ওখানে?
আমি ওই হোস্টেল ছাড়ার আগে প্রায় 3-3.5 বছর ছিলাম।
আপনার মায়ের চেহারা ধরে যে ঘটনা ঘটেছে এরপরে আর ঘটনা ঘটেছে?
এরপরে আমি বেশি দিন ওই হোস্টেলে ছিলাম না, এরপর থেকে আমি হোস্টেলটা মানে ছেড়ে দিই।
তো এরপরে আর আপনি জানেন না যে ওই হোস্টেলে কি ধরনের ঘটনা ঘটে?
এরপরে আর সেভাবে আর খোঁজ নেওয়া হয়নি ওইভাবে।
আমরা ডিটেইলস আপনার কাছ থেকে ওই হোস্টেলটার ঠিকানাটা আমরা রেখে দেবো, কারণ ডর টিম অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে দেখবে যে ওই হোস্টেলটার কি
অবস্থা। অবশ্যই
যদি সম্ভব হয় ডরের একটা এপিসোড হয়তো বা ওখানে রেকর্ড করা যেতে পারে যদি অনুমতি পাওয়া যায়। ওকে, আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। পরবর্তীতে কোন ঘটনাটা আছে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
পরবর্তীতে আমার আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার আম্মুর আপন মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। সেটা হচ্ছে আমার আম্মুর মামা একটা ইটের ভাটা থেকে ইট কালেক্ট করে বিভিন্ন ধরনের স্ল্যাব তৈরি করতো, দেন সে ওগুলো সেল করতো। তো একটু বলে নেই যে ওই ইটের ভাটার কিছু ঘটনা আছে, সেই ইটের ভাটা থেকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যে বিভিন্ন শ্রমিকরা আহত হয়ে যায়, বিভিন্ন শ্রমিকের ক্ষয়ক্ষতি হয়, এবং ওই ইটের ভাটা থেকে আসলে বিজনেসটা ওই মালিকটা খুব বেশি একটা ভালো অগ্রগতি করতে পারেনি, কারণ তার লস যাচ্ছিল। আর একটা জিনিস হচ্ছে যে ওই ইটের ভাটা মানে অফ করে দেওয়ার আগে ওই ইটের ভাটার মালিকের মানে স্বপ্নে কোন একজন ব্যক্তি বা কোন একটা লোক তাকে নোটিশ করে যে এখানে তাদের বসবাস, মানে তারা যেন এই ইটের ভাটা বন্ধ করে দেয়, সে যেন খুব দ্রুত এটা লিফট করে, না হলে কিন্তু তার মারাত্মক ধরনের কোনো ক্ষতি হবে। এবং এটা মানে হওয়ার পরের দিনও একটা অ্যাক্সিডেন্ট ঘটে ওই ভাটায়, তারপরে মালিক ডিসাইড করে যে এই প্রতিষ্ঠান থেকে যেহেতু আমার কোনো লাভও আসতেছে না, বেনিফিটও আসতেছে না, দ্বিতীয় বিষয় হচ্ছে আমার মানুষের মানে আমার শ্রমিকদের ক্ষতি হচ্ছে, এখানে আমারও এরকম ভাবে ইয়ে হচ্ছে, তো আমার এটা মানে কন্টিনিউ করার প্রয়োজন নাই, দেন সে ওটা বন্ধ করে দেয়। তবে সিকিউরিটি ছিল এবং ওই তৈরি করা ইটগুলো ছিল ওইখানে, মানে জিনিসপত্র ঠিক যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, আর সিকিউরিটি রাখা হয়েছে, কিন্তু ওইখান থেকে আর কোনো কার্যক্রম করা হয় না। তো মজার ব্যাপার হচ্ছে যে ওই আমার আম্মুর মামা এবং তার কাজিনরা ওখান থেকে যে ইটগুলো কালেক্ট করে সেগুলো মানে কাউকে না বলেই করে, সেটা একটা মানে অন্যভাবে সে করছে, সেটা হচ্ছে তারা রাত্রেবেলা আপনার ইটগুলো কালেক্ট করতো। তবে একবারে যে না বলে সেটাও না, আপনার সেখানকার সিকিউরিটি কে তারা কিছু যেহেতু তারা ওইখানকার স্থানীয় আর সিকিউরিটি ওইখানকার স্থানীয় ছিল না, সিকিউরিটিটা বাইরে থেকে আসছিল, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সিকিউরিটি তো অবশ্যই তাদের কথা মানতে একটু বাধ্য, সেক্ষেত্রে তারা ওই সুযোগটা ব্যবহার করতো। তো রাত্রেবেলা তারা ঈদগুলো কালেক্ট করতো এবং তাদের ওই বিজনেসটা ওইভাবে চালিয়ে যাচ্ছিল। তো কিছুদিন চলার পরে, কিছুদিন বলতে বেশ কিছুদিন তারা এই কাজটা করতে থাকে এবং রাত্রেবেলা তারা বিভিন্ন ধরনের মানে শব্দও শুনতে পায় নাকি, এরকম বলা হয়েছে যে তারা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে তাদের রাত্রে ওই জায়গাটা আসলে ভালো না, এবং তারা তো জানতোই যে এই ব্যাপারটা, এই ভাটাটা এই জন্যই বন্ধ করা হয়েছে। তারপরে কন্টিনিউয়াসলি মানে এই ঘটনাটা ঘটার কিছুদিন আগের থেকেই ওই আম্মুর মামার পার্টনাররা, দ্যাট মিন্স তার কাজিনরাও এবং ইভেন আমার আম্মুর মামাও ঘটনাটার আগের দিন রাত্রে স্বপ্নে দেখে যে ওইখানে মানে তাদের ঈদ নীতি নিষেধ করতেছে যে না তোমরা এখানে আর আসবা না, এখানে ঈদ নিবা না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তোমরা মানুষের, এখানে কোনো মানুষই আসতে পারবে না, এখানে হচ্ছে আমাদের বসবাস, এখানে তোমরা কেউ আসবা না। দেন এর পরের দিন উনি ব্যাপারটাকে খুব বেশি একটা তোয়াক্কা করে না, কারণ হচ্ছে উনি চিন্তা করে যে এই ঘটনাগুলো শুনতে শুনতে এখন হয়তো বা আমার স্বপ্নের মধ্যে এটা হ্যালুসিনেট হয়ে চলে আসছে, উনি এটাকে তেমন একটা আমলে নেয় না। তো যথারীতি সে আরেকটা দিন মানে এই ঘটনা মানে সে তার স্বপ্ন দেখার পরের দিন রাত্রে আবার যখন ঈদগুলো কালেক্ট করতে যায়, তখন ঈদ কালেক্ট করতে করতে একসময় সে দেখতে পারে যে একটা ছায়ামূর্তির মতো একটা গাছের উপরে থেকে, তো মানে সে নোটিস করে যে মানে এক সেকেন্ড বা তার চেয়েও কম হবে হয়তো বা, সে জাস্ট মূর্তিটা দেখে, দেন ওই মূর্তিটাই তার কাছে মানে চলে এলো,
মানে ছায়ামূর্তিটা
গাছের একটা মাথায়, একটা গাছের মাথায় দেখে সে ছায়ামূর্তিটা,
ওই ইটের ভাটা,
হ্যাঁ ইটের ভাটার মধ্যে একটা মানে পুরাতন একটা গাছ আছে, ওই গাছের মাথার মধ্যে সেটা দেখে, এবং মানে খুব অল্প সময়, এক সেকেন্ড বা তারও কম সময় হইলে হইতে পারে, মানে সে জাস্ট চোখের পলকে দেখতে পেলো যে ওইখানে গাছের মাথায়, দেন সে দেখলো যে তার সামনে, এবং সে কিছু বলার আগেই মানে সে এই কথাটা বললো যে তোরে না আমি আসতে মানা করছিলাম, তুই আবার আসলি কেন, বলেই তাকে একটা মানে আছাড় দেওয়া, মানে উপরে উঠায় একটা আছাড় দেওয়া হয়, দেন সে ওইখানে মাটির মধ্যে বেশ কিছুটা গেড়েও যায়, মানে কিছুটা নেমে যায়, উনি ওখানে তখন সেন্সলেস হয়ে যায়। দেন সকালবেলা এখানে সবাই যেয়ে ওখানে তাকে উদ্ধার করে, উদ্ধার করার পরে তাকে সুস্থ করা হয়, দেন সে আর মানে ওইভাবে বেড়ে পড়ে যায়, সে এরপর অসুস্থ থাকে দীর্ঘদিন যাবৎ, অসুস্থ থেকে সে মারা যায়,
ওই এরপরে আর সুস্থ হয়নি,
এরপরে আর উনি সুস্থ হয়নি, এরপরে উনি ওই একবারে বেড়ে পড়ে গেছে, উনি আর কোনো কাজ মানে উনি হাঁটা চলাও করতে পারতো না, ঠিক এরকম একটা অবস্থা হয়ে গেছিল তার, দেন সে মারা যায়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং লাস্টের যে ঘটনাটা আপনি বলেছেন, আমার কাছে ঘটনাটা একটু অন্যরকম মানে মনে হয়েছে, যদিও এর আগে ডট টিমও ইটের ভাটায় গেছে, এরকম ইটের ভাটায় যেখানে বিভিন্ন অদ্ভুত জিনিস আছে, ডট ধারণ করা হয়েছে সেই ইটের ভাটা থেকে। তো ইটের ভাটার কিছু কিছু ইটের ভাটা আছে বছরের একটা সময় পরিত্যক্ত থাকে, তো ইটের ভাটাকে ঘিরে এই ধরনের অনেক ধরনের রিউমার আছে, বাট আপনি যে ঘটনাটা বলেছেন আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, যে আমি লাইক এই ধরনের ঘটনা মনে হয় আমি শুনি। তো যাই হোক, যারা লিসনার আছে তারা নিজেদের জায়গা থেকে তারাই বিচার করবে আসলে ঘটনাটা কি হয়েছে বা কিরকম হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জার্নিতে এসে আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই ঘটনাটা শেয়ার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, আর লিসেনারদের অবশ্যই ধন্যবাদ যে আপনারা ধৈর্যের সহিতে এই ঘটনাটা শুনছেন এবং আমার ঘটনাটা ফিল করবেন আশা করি।
বিরতি সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, রাত ১২টায় শুরু হয়েছে দরের ১০৯তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। দরে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোনে নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি। সফর সঙ্গী হিসেবে থাকছে লোবান সুমনের সাথে, এবং মিউজিক ও সাউন্ড নিয়ে যে কাজ করেছে সে হচ্ছে লোবান। আমাদের এই পুরো টিম, এই চারজন বন্ধুকে সাথে করে গত সপ্তাহের একটি বিশেষ জায়গায় বসে আমরা আমাদের এই ডরটি ধারণ করেছি। আমরা একেবারে রাত গভীর হওয়া পর্যন্ত আপনার জীবনে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার মতোই বেশ কিছু ঘটনা আজকের ডরে উপস্থাপন করছি। সজীব, হীরা, জুবায়ের এবং আলমগীর এই চারজন বন্ধু রয়েছে আজকের ডরে তাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। আমরা একের পর এক শুনব, তবে এই মুহূর্তে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি।
ডর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি দরে। এবিসি রেডিও আপনি শুনছেন। আজকের এই পর্বটি ধারণ করা হয়েছে মেঘনা নদীর এক চরে, এবং চারজন বন্ধুকে সেই চরে বসিয়ে আপনাদের জন্য আমরা শোনাচ্ছি অদ্ভুত ভূতুরে সব গল্প। সজীব, হীরা, জুবায়ের এবং আলমগীর আমরা একে একে এদের প্রত্যেকের জীবনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাকে বিশ্বাস করা যায় না এমন কিছু ঘটনা, কাকতালীয় ঘটনা কিংবা অভিভৌতিক ঘটনা, সেগুলো শুনবো। এবং আমরা আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর চলছে আর আমরা আমাদের অতিথিদের এক একজনের এক্সপিরিয়েন্সগুলো শুনছি, তাদের অভিজ্ঞতাগুলো শুনছি, এবং জানি না কার কাছে কেমন লাগছে। আমরা চেষ্টা করেছি যে ভালো ভালো ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং সেই চেষ্টাটা সফল হবে যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনারা আমাদের সাথে শেয়ার করেন, তাহলেই আমাদের এই চেষ্টাটা সফল হবে। তাই আমি বলছি, যারা এই মুহূর্তে ডর শুনছে তারা যদি আমাদের এই জার্নিতে জয়েন করতে চান এবং আপনার ঘটনাগুলো সবার সাথে কোনো একটা জার্নিতে এসে শেয়ার করতে চান, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। শুরুতেই কিন্তু ডরের একটা নাম্বার বলা হয়ে থাকে, সেই নাম্বারে আপনি ফোন দিতে পারেন, এবং আমি নাম্বারটি আরও একবার বলে দিচ্ছি, 09613892892। এই হচ্ছে নাম্বার। এখানে যারা আছে সবাই তো এই নাম্বারে ফোন করেছেন, যারা শুনছে বা আপনাদের আশেপাশে পরিচিত যদি কেউ থাকে, যদি আসতে চায় ডরের জার্নিতে, আপনারা এই নাম্বারে ফোন করতে বলবেন, এবং ডর টিম অবশ্যই আপনাদের রেকর্ডগুলো শুনবে, এবং ঘটনা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। তো আমরা পরবর্তী অতিথির কাছে যাই। আমরা শুরুতে একটু পরিচয়টা জানি আপনার, আপনার নাম কি এবং কোথায় থাকেন, কি করেন?
আমি মোহাম্মদ হীরা, কেরানীগঞ্জ থেকে আসছি।
১৯৯৭ সালের
সৌদি রিয়াদের হারা এরিয়াতে একটা পরিত্যক্ত বাড়িতে, অনেকদিন পরিত্যক্ত ছিল বাড়িটা, পরবর্তীতে ওটা আমরা ভাড়া নেই। বাড়িটার নিচে দুইটা রুম ছিল, উপরে একটা রুম ছিল, তো নিচের রুম গুলিতেও বাঙালি থাকতো, উপরের যে রুমটা ছিল সেই রুমটাতে আমরা তিনজনে থাকতাম।
দুইতলা বাড়ি?
হ্যাঁ, দুইতলা বাড়ি, দুইতলা একতলার উপরে আর কি ছাদ।
আচ্ছা আচ্ছা।
তো ওটার রুমে ঢোকার যে গেটটা ছিল ওটা ছিল আর নিচে যাওয়ার জন্য সরাসরি, আর উপরে যাওয়ার জন্য ডাইন সাইডটা ঢুকে উপরে যাওয়ার জন্য ওই দরজার সাথে একটা বেসিন ছিল, যেখানে দাঁড়াইলে উপরে নিচে যেই যাক দেখা যেত।
আচ্ছা।
একদিন ডিউটি আমার অ্যাবসেন্ট হয়, মানে গাড়ি চলে যাওয়াতে অ্যাবসেন্ট হয়ে যায় আমার, তো ওই সময় আমি বাসায় চলে আসি 10টার দিকে। তো আমি দরজা নক করে, আকামা যেহেতু আছে সাথে, আকামাটা সেপে রেখে দরজা নক করে তালা মেরে ওই চাবিটা আমার বালিশের মধ্যে রেখে শুয়ে থাকি। তো মনে হয় দুপুর তখন 1টা-1.30টার দিকে হঠাৎ আমার ঘুম ভাঙে, মনে হয় যে আমার খাটের পাশে কেউ বসে রয়েছে। তো চোখ খোলার পরে দেখলাম যে হ্যাঁ, একটা 10-11 বছরের একটি বাচ্চা বসে রয়েছে
মানে ওখানকারই?
হ্যাঁ ওখানকারই। তো জিজ্ঞেস করলাম কিভাবে ঢুকছো তুমি আমার ঘরে, আরবিতেই বললাম। তো বললো দরজা খোলা ছিল, এটা আমার বাড়ি। বলতেছে হাগ্গা আনাবে, তো আমি হাসতেছি ওর কথা শোনা। তো আমি ভাবছি আমার কোন রুমমেট হয়তো আসছে, ডোর খুলে রাখছে, তো যে জন্য আর কি ও ঢুকতে পারছে। তো আমি ওটা নিয়ে বের করে দিয়ে আসছি।
কোন রুমমেট কি এসছিল?
না আসেনি, পরে জিজ্ঞেস করছি আসেনি। এটার মধ্যে কোনো কিছুরই আবাস নাই যেহেতু, আমিও ভয় পাইনি। তো পরের সপ্তাহে সেম ঘটনা, আমি দরজার নক করছি, নক করে শুয়ে রয়েছি। ওই ওদিন কেউ আমার গাড়ি চলে যায় ডিউটি, ডিউটি তো আর করতে পারি নাই, দুপুরে এসে শুয়ে রয়েছি। সেম ঘটনা, ওদিন কেমন হলো কেউ আমার পাশে দিয়ে হাঁটতেছে, মানুষের হাঁটা চলা তো বোঝা যায় ঘুমের মধ্যে থাকলেও, ঘুম ভেঙে গেছে। দেখলাম যে বাচ্চাটা হাঁটতেছে, তো বাচ্চাটার প্রশ্ন করলাম এর আগেও তুমি আসছো, আজকেও তুমি এখানে, কিভাবে ঢুকছো তাই বলো। সেম বাচ্চাটাই বললো এই বাড়ি আমার, আমি এখানেই থাকি। ভাবলাম সৌদির বাচ্চাদের তো আবার কিছু বলা যাবে না, আপনি থাপ্পর মারলেও সৌদিরা আপনারা রাগ করবো, বাচ্চারা মজনু মানে সেম সেম পাগল, ওদের মারার মারার কোনো অবকাশই নেই। তো আমি বাচ্চাটার ওদিনটাও বের করে বাইরে দিয়ে আসছি। এর চার পাঁচ দিন পরে ঘটনাটা অন্যরকম, আমার ঘরের এসি খারাপ হয়ে গেছে। তো এসি আমরা রাত্রের বারোটার দিকে আইনা এসি লাগাইছি, নতুন এসি, পুরাতন এসিটা রেখে দিছি বাইরে। ওদিনকে আমি সকালে অ্যাবসেন্ট ইচ্ছা করেই করছি, মানে যেহেতু অনেক রাত পর্যন্ত যাচ্ছি ডিউটিতে যাইনি। তো ওদিনকা সকালে নাস্তা করার পরে এগারোটা বারোটার দিকে আমি এসে শুনছি। তো চিন্তা করলাম এর আগে দুইবার যেহেতু বাচ্চাটাই খুলছে দরজাটা, তো আজকে চাবিটা আমি দরজার সাথে লাগাই রাখুন, যদি কোনো রুমমেট আসে আমার নক করে আমার বলতে হয় যে ঘরে আসবো। তো আমি ওইভাবেই চাবিটা লাগাই শুয়েছি। এরকম একটা দেড়টার দিকে হবে, হঠাৎ একটা স্বপ্ন দেখতেছিলাম আমি সৌদির যেই লোকালয় আছে ওখান থেকে মরুভূমির দিকে অ্যাডভান্স হয়েছি, অগ্রসর হয়েছি। তো দেখি ওই বাচ্চাটাই ওখানে দাঁড়ানো। তো বাচ্চাটাই আরো কয়েকজন রে, পঞ্চাশ ষাট জন লোকলো হবে মানুষ, যাদের আকৃতি মানুষের গলা পর্যন্ত, গলার উপরটা হাইনারের আকৃতি। তো এই মানুষগুলি বলতেছে ও আমারে বের করে দিচ্ছে, এই মানুষগুলি আমার ধাওয়া করতেছে, মানে আমার মেরা ফেলাইবে এরকম। তো আমি মরুভূমির উপরে দৌড়াইতেছি, ওই বাচ্চাটা কিন্তু আমার পেছনে আসেনি, শুধু যে মানুষগুলির হাইনারের আকৃতি এরা আমার পেছনে আসতেছে। তো আমি দৌড়াইতেছি আর পেছনের দিকে তাকাইতেছি, আসলে এরা কতটুকু দূরে আমার কি ধরা ফেলাইছে নি। দেখলাম অনেক পেছনে আমার, কিন্তু দুইজন আমার খুব কাছাকাছি এসে পড়ছে। তো আমি পেছনের দিকে তাকাইতে গিয়েই মাটির মধ্যে পড়ে যাই, উপর হয়ে পড়ি, চিত হই। আমি শোয়া ছিলাম চিত অবস্থায়, তো যখন চিত হই তখন দেখি যে ওই দুটা লোক আমার গলার মধ্যে হাত আগে দিয়েছে দুইজনে একই সাথে। তো ওই সময় আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলি। চোখ খুলা বিশ্বাস করবেন, আমি ওই স্বপ্নে যেটা দেখছি সেম জিনিস চোখ খোলার পরে। আমি এত জোরে চিৎকার করছি যে চিৎকারে আমার গলার সুর বসে গেছিল, দুই ঘন্টা পরে আমি কথা বলতে পারিনি, স্বর বের হয়েছিল না। তো
ওইটা তখন আপনি ঘুম থেকে জেগে সরাসরি?
হ্যাঁ সরাসরি দেখছি, গায়ে কাটা দিয়ে গেছে আর ওই জিনিসটা দেখার পরে। মানে আমি ভাবছি আজকে তো আমার, যেহেতু আমি একা ঘরে, জানি নিচেও কেউ নেই, উপরেও কেউ নেই, আমি দরজার দিকে তাকাই দেখি দরজা খোলা। দরজার দিকে তাকাই, যখন আবার এদের দিকে তাকাইছি তখন দেখি এরা স্বাভাবিক মানুষ, দুজন বাঙালি। তা আমি একে জিজ্ঞেস করলাম কিভাবে ঢুকছেন আপনারা, এরা বলে দরজা খোলা ছিল। তা আমি বললাম এর আগে দুইবার আমি দরজা লাগাই রাখছি, সৌদির পোলাই খুঁজছে বলছে খোলা, কিন্তু সৌদির ছেলের সাথে রিলেটেড আছে ওখানে, যখন আমি মরুভূমিতে চলে গেছিলাম। তো আজকেও বলতেছে দরজা খোলা। তো আমি বাইরে আসি মুখে পানি দেওয়ার জন্য বেসিংয়ে, নিচে আসার পরে মুখে পানি দিয়া উপরে গেছে, এদেরকে জিজ্ঞেস করবো দরজাটা কিভাবে খুলছে আর এরা কি চায়। তো আমি যখন মুখ হাত মুখে পানি দিছি, পানি দিয়া উপরে গেছি, যাওয়ার পরে দুজন লোক আর দেখতে পাইনি, আর এদের যাওয়ার কোনো জায়গা নাই, যদি যাই বেসিং এর সামনে দিয়ে যেতে হবে। তো ওই লোক বিটারে আমি সৌদিতে আগেও দেখি নাই কখনো, এই ঘটনা ঘটার পরেও দেখি নাই।
আচ্ছা,
তবে পরবর্তীতে আমি এটা জানতে চাইছি যে আসলে এই যে লোক মানে এখানে কোনো ঘটনা ঘটছে কিনা, মানে সৌদির বাচ্চারে নিয়ে। তো আমার তো এরা কোনো অ্যান্সার দিতে পারেনি, তবে আমি শুনতে পারছি যে এই বাড়িতে একটা বাঙালি ফাঁসি দিয়ে মারা গেছিল অনেকদিন আগে, এই জন্য এটা পুলিশ কেস হওয়াতে এই বাড়িটা অনেকদিন পরিত্যক্ত ছিল, তালাবদ্ধ ছিল। পরে এটার কেস মেটার পরে যেমন এই আমরা রুমটা ভাড়া নিয়েছিলাম, তা আমি ওখান থেকে ওই দুই দিন ছিলাম, পরে আরেকটা রুম ঠিক করা পর্যন্ত ওই দুই দিন আমি একা থাকতাম না।
আচ্ছা, তো পরবর্তীতে আপনি অন্য রুমে চলে
গেলেন? পরবর্তীতে আমি ওখান থেকে, কারণ যেহেতু তারপরে এটার মধ্যে আরেকটা ঘটনা তো ছেড়ে গেছি, আমি ওই বাচ্চাটারে মাঝখানেও দেখছি বাচ্চাদের সাথে সাইকেলের ক্যারিয়ার ধরে আপনার পেছনে পেছনে দৌড়াইতেছে। আমি সৌদির বাচ্চাদের জিজ্ঞেসি পেছনে ওরা চেন, ওরা কেউ দেখে না ওই বাচ্চারে, শুধু আমি দেখছি। তার মানে ওরা দেখলে তো বলতো, ও পেছনের দিকে তাকায় বলছে না কেউ নাই। আরেকজন বাচ্চার সাইকেলে ক্যারিয়ার ধরে যেতেছে, আমি জিজ্ঞেস করি ওরা চেন ওকে, পরে কইছে আমার পিছনের দিকে তাকাই কইতাছে, তুই কি পাগল, কেউ নাই তো পিছনে। তো তখন আমি ভয় পাইছি যে,
মানে আপনি প্রথম যখন জিজ্ঞেস করেছেন তখন হয়তো বা মানে এমন কি বিষয়টা যে আপনি আরেকজনেও মানে সে আপনার সাথে মিথ্যা বলছে কিনা,
মিথ্যা বলছে
যাচাই,
হ্যাঁ ওটা যাচাই করার জন্য বাবু বলতে চাইতেছো না, এই জন্য জিজ্ঞেস করলাম যে পরের কেরিয়ার ওই আমার দিকে তাকায় হাসতেছে, বাচ্চাটা সাইকেলের কেরিয়ার দ্বারা চারজন চালাইতেছে,
মানে আপনি বলতে চাচ্ছেন শুধু আপনি দেখতে পাচ্ছেন না, কেউ দেখছে না।
আমার যা ধারণা, কারণ ওরা দেখলে তো আমার বলতো না যে পিছনে কেউ নাই, তুই কি পাগল।
আমার কয়েকটা প্রশ্ন আমার মনে জেগেছে, আমি প্রশ্নগুলো একটু করতে চাই। আপনি যেই বাসাটাতে থাকতেন, ওই বাসাটার আশেপাশে কি এরকম মানে আরো অনেক ফ্যামিলি বাসা ছিল, অনেক বাচ্চা ছিল
আশেপাশে, বাচ্চা ছিল
আশেপাশে, বাচ্চা ছিল, এবং আপনাদের রুমে ঢোকার জন্য ওই দরজাটা খোলা ছাড়া আর কোনো ওয়ে ছিল
না, খোলা ছাড়া
আর কোন ধরনের ছিল না, এবং আপনি আশেপাশে আপনার প্রতিবেশী যারা ছিল তাদের বাচ্চাদের মধ্যে এই বাচ্চাকে কখনোই দেখেন
না, কখনো দেখিনি এই বাচ্চাকে।
ওকে, আরেকটা বিষয় আমার একটু জানার, যেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার রুমে আরো কয়েকজন থাকতো, দ্যাট মিন্স আপনারা হয়তো দুই তিনজন থাকতেন এরকম।
হ্যাঁ,
তো অন্যদের সাথে কি এই ঘটনা ঘটেছে না শুধু আপনার সাথে?
আমার সাথে এই ঘটনা ঘটেছে, অন্যদেরকে আমি জিজ্ঞেস করছি, মানে দিনে কেউ থাকতো না আমি থাকাকালীন, মানে আমরাই প্রথম ওই আপনার কেস শেষ হওয়ার পরে আমরা ওই মাসেই প্রথম।
আচ্ছা, মানে ওই এতদিন পরিত্যক্ত অর্থাৎ বন্ধ থাকার পর আপনারাই প্রথম ভাড়াটে ছিলেন?
হ্যাঁ, প্রথম ভাড়াটা ছিলাম ওই বাড়িটার।
সেই জন্য কয়দিন ছিলেন ওই পাশে?
ওই পাশে আমি 26 দিনের মতো ছিলাম।
26 দিনের মতো ছিল।
হ্যাঁ,
তো আপনি একাই চলে এসছেন নাকি আর বাকিরা ছিল, ওরা রয়ে গেছে?
তিনজন চলে আসছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কিছু দেখছো কিনা, কিন্তু এরা কিছু বলে নাই। একজনে শুধু বলতো, রুহুল নামে একটা আমার রুমমেট ছিল, অপু নামে একজন ছিল, অপুরে জিজ্ঞেস করছি, অপু বলছে আমি এরকম কিছু দেখি নাই। আর রুহুলের জিজ্ঞেস করছিলাম, রুহুল বলতো যে আমি ওই কোনাটার মধ্যে গেলে আমার মনে হয় এখানে কেউ আছে, কিন্তু আমি কেউ দেখি না, তবে আমার ভয় করে, ও রাত্রে বেরিত না।
এইভাবে কিছু ঘটে না, কিন্তু মনে মনে একটা,
ওই ওখানে গেলে মনে একটা অস্বস্তি ছিল। ও বলছে যে আপনি চলে গেলে আমি চলে যাবো। ওই মাসে মানে আমরা তিনজনই রুম খালি করে দিছি।
এরপরে কি আর কোনো কিছু জানতে পেরেছেন?
আমি শুধু এত
তারা সেই বাসায়,
ওই বাসার সামনে আমি আর যাইনি, কারণ পরবর্তীতে যখন আমি ঘটনাগুলি আমার অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করছি, তারা বলছে বন্ধু তুমি খুব বাঁচা বাঁচিয়ে গেছো, যেহেতু তুমি একা ছিলা, তোমার স্বপ্নের মধ্যে হয়তো তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, তুমি তাকানোর পরে যেহেতু এটা দেখছো, আবার তুমি বেরোইতে দেখো না ওই লোক দুইটা কোথায় গেছে, কেউ তো ছিল।
সেটাই হচ্ছে বড় খটকা রয়ে গেছে যে আপনি ডোর সম্পূর্ণ সজ্ঞান অবস্থায় ডোর লক করে,
লক করেছি,
আপনি
চাবি রাখছি ওখানে,
চাবি পর্যন্ত লাগিয়ে রেখেছেন যেন কেউ আসতে হলে আপনাকে নক করে আসতে হয়,
নক করে আসতে হয়,
ডুপ্লিকেট চাবি তো হবে না।
তারপরও
কিভাবে সম্ভব, যে
কিভাবে সম্ভব, মানে ওই প্রশ্নটা এরই করতে চাইছিলাম, মানে যে দুইজন আমি খুব তাড়াহুড়া করে উপরে আসছি, উপরে আসার পরে এদের দুইজনের একজনেরও আমি দেখি নাই, তো তখনই আমি ভয় পাইছি, তখন আমি বাসা থেকে চলে গেছি, বাসাও ফাঁকা ছিল, যে যদি এমন কিছু ঘটনা ঘটে যায়, কারণ আমি যে বিকৃতির চেহারা দেখছি আপনি বুঝতে পারেন না।
আমি বুঝতে পেরেছি, আমরা আপনি যেই চেহারাটার কথা বলেছেন এটা হয়তো অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন মুভিতে দেখেছেন, সিনেমায় দেখেছেন, যারা মানে ইজিপশিয়ান ইভিল গড যদি আপনারা একটু সার্চ করেন আপনারা ওই আকৃতিটা পেয়ে যাবেন, অর্থাৎ পুরো শরীরটা মানুষের, মুখটা হচ্ছে হায়না বা শিয়ালের মতো আকৃতির।
আমি তো ওটা শিয়ালের মতোই ভাবছিলাম, হায়না সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আর আমি ওই ধরনের মুভি কখনো দেখতাম না।
আপনি যেই আকৃতিটার কথা বলেছেন, ইজিপ্টে এরকম আকৃতির একটা গড প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া গেছে, ইজিপ্টের মানুষজন আগে যে মানে উপাসনা করত এই ধরনের একটা ইভিল পাওয়ার ছিল, যার প্রতিকৃতিটা এরকম ছিল, যাকে আরাধনা করা হতো বা যাকে সন্তুষ্ট রাখার জন্য ওরা মানে উপাসনা করতো আর কি। এই মুহূর্তে আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না ওই দেবতার। সো অনেকে যারা কিউরিয়াস থাকে ওরা চাইলে একটু নেটে ঘাটাঘাটি করলে উনি যেই আকৃতিটার বর্ণনা দিয়েছে এরকম হুবহু আকৃতির আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার সৌদি আরবের ঘটনা শুনলাম, তো আরো কিছু ঘটনা আছে, আমরা একটু ওই ঘটনাগুলো শুনতে চাই।
আমার সাথে আরেকটা ঘটনা ঘটছে, আমার নিজের সাথে ঘটা ঘটনা, এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটে। আসামের পান্ডা এরিয়ায় আমরা বেড়ানোর জন্য আমরা চার বন্ধু গেছি বাংলাদেশ থেকে। ওখানে একটা পাহাড়, 140 ফিট হবে পাহাড়ের উচ্চতা, ওই পাহাড়ে ওঠার জন্য আমরা চার বন্ধু সন্ধ্যার মানে সূর্য ডুবার কিছুক্ষণ আগে উপরের দিকে উঠতে থাকি। তো দুই বন্ধু এরা উঠবে না, এরা আপত্তি জানাইলো যে আমরা নিচে থাকি, উঠতে চাস তোরা দুজন উঠ। তা আমরা দুজন, আমি আর রাজু উঠতেছিলাম, পাহাড়ের 100 ফিটের মতো যখন উপরে উঠছি, তখন দেখতে পারলাম একটা হিন্দুদের কালীর মূর্তি। তো কালীর 4 হাত থাকে,
এই ধরনের
থাকে, ওই ধরনের মূর্তি, খুব পুরনো, অনেক পুরনো, মনে হয় না যে 1.5 বছরের মধ্যে এটার মধ্যে কোন নির্মাণ হয়েছে। তো আমার বন্ধু যেটা, ও আমার 20-25 হাত পেছনে ছিল, আমি যখন মূর্তি পার হই, মূর্তিটাও আপনার 120 ফিটের পরে গিয়া, মানে আমরা পাহাড়ের চূড়ার কাছাকাছি ছিলাম। তো আমি নিচের দিকে তাকায় দেখি বিকট শব্দ, ডাকাডাকি শব্দ, আর গাছের মধ্যে প্রচুর ঝড় হচ্ছে। আমি নিচের দিকে তাকায় ওই ঝড় দেখা, আর এদিকে অন্ধকার হয়ে আসতেছে, তো আমি মোটামুটি ভয় পাইছি। পেছনের দিকে তাকাইছি, পেছনের দিকে তাকাই দেখি আমার বন্ধু প্রায় নিচে নেমে গেছে, আর ওই কালীর যে মূর্তিটা আছে, মূর্তিটার ভিতরে আমার মনে হইলো যে প্রাণ এসে পড়ছে, আমার দিকে তাকায় রয়েছে।
মানে আপনার দিকে তাকায় আছে বলতে আমি বুঝিনি ঘটনাটা, মানে আপনি তো বললেন মূর্তিটা ক্রস করে আপনি উপরে উঠে গেছেন।
হ্যাঁ, মূর্তিটা তো নিচের দিকে মুভ করা ছিল, আমি যে উপরে উঠছি এখন মূর্তিটা পেছন দিকে মুভ করা আছে।
ও, ঘাড় ঘুরে গেছে।
হ্যাঁ, ঘাড় ঘুরে গেছে, আমার দিকে মুভ করা আছে। তো আমি মূর্তির দিকে তো প্রথম তাকাইনি, আমি প্রথম তাকানোর উদ্দেশ্য হলো আমার বন্ধুটা কত দূরত্ব আমার, কারণ যেহেতু আমি ভয় পেতেছি, এত উপরে উঠে গেছি, এখন নিচেও ঝড়, মানে অস্বাভাবিক
ঝড়, গাছপালা সব
এমন ভাবে ঝুলতেছে, মানে ওই আপনার বৈশাখ মাসের ঝড়ও এত গাছপালা ঝুলে না।
আচ্ছা,
তো এটা দেখে আমি ভয় পাইছি সত্যি। তো আমি পেছন দিকে তাকাইছি যে আমার বন্ধুটা সাথে আছে কিনা, সাথে থাকলে একটু সাহস হবে, এই জন্য আমি পেছনের দিকে তাকাইছি, তাকাই দেখি আমার বন্ধু ওখানে নেই। তো ভয়টা আরো বেড়ে গেছে, তো ওই চোখ ঘুরাইতেই মূর্তিটার দিকে আমার যখন নজর যায়, তখন দেখি মূর্তিটা আমার দিকে তাকায় রয়েছে। মানে আমি ওখানে সেন্স লেন্স হই নাই, কিন্তু সেন্স লেন্স হওয়ার বাকি নাই, মানে আমি যে কিভাবে নামছি আমি নিজেও বলতে পারবো না। আমি ওখান থেকে যত শক্তি ছিল আমার, দৌড় দিয়ে যখন কালীর মূর্তিটা আমি ক্রস করতেছিলাম, তা আমার মনে হইতেছে যে আমাকে ও আঁকড়ায় ধরে রাখছে। নিচে নামার 20 ফিট আগে আমার মনে হইলো আমার কেউ একটা ধাক্কা দিতেছে খুব জোরে, আমি ওখানে গিয়া পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এখন আমি যেটা দেখতেছি, আমি রিয়েলাইজ করতেছি আমার শরীরে যে আমার 4 হাত দিয়ে আঁকড়ায় ধরে রাখছে, আমি খুব জোরে আটকে, আমি 2 হাত খুলি, খুলে এই 2 হাত খুলতে যাই, আবার নিচেরটা ধরে, তো এইভাবে অনেকক্ষণ করতেছি। তো আমার ওই 4 বন্ধু ওখানে আমার যখন ধরাধরি করে ওখান থেকে বাসায় নেওয়ার চেষ্টা করে নিতে পারেনি, পরে ওই আমার যে বন্ধুর বাসায় বেড়াইতে গেছি রিঙ্কুর কাকি, এরে ডাক দেওয়া হয়, এরে ডাকার পরে আসে, আসার পরে ওখানে এক মহিলা ছিল আপনার তান্ত্রিক টাইপের, বলছে যে ওখানে নিয়ে যাবে। আমার শরীরে তখন আমার কাছেই মনে হইতেছে আমার শরীরে প্রচুর জ্বর, আর আমার শরীরে কেউ আমার মানে আঁকড়ে ধরে রাখছে, তো আমি আমার 7-4টা টুকরা হয়েছে, মানে আমি যেটা পরে শুনতে পাচ্ছি যে আমার 7 আমি ছিলাম। তো আমি যেটা দেখছি, আমি হাতই ছোটাইতেছিলাম, আর শার্টগুলো খুব মানে শক্ত ছিল, শার্ট তো এইভাবে টান দিলে ছিঁড়া যায় না। তো আমি যখন ওই হাতগুলি ছোটাই, তখন আমি দেখছি হাত ছোটাইতেছি, তো আমার বন্ধুরা বলছে আমি 7 ছিঁড়তেছিলাম। তখন থেকে আমার ওই তান্ত্রিকের বাসায় যখন নিয়ে যায়, তো ওই তান্ত্রিকে ওখানে বসায় চা দিতেছিল, 4 কাপে 4 জনের চা দিছে, আর আমার দিকে তাকায় হাসতাছে। তো হাসার পরে বলতেছে চা খাও, তা আমি আরে বলতেছিলাম বলে কিছু বলতেব না, তুমি চা খাও। তো আমি চা খাওয়ার পরে চা যখন খাওয়া অবস্থায় আমার শরীরে ওই যে ভাইটা ছিল ওইটা চলে গেছে, মানে আমার যে ধরে রাখছে মনে হইলো যে ওই অনেক জ্বরের মধ্যে মানে ট্যাবলেট খাওয়ার পরে জ্বরটা যখন রিলিজ হয়ে যায় যেরকম, ওরকম খুব শান্তি লাগতেছিল। তো আমার ওই চাটা খাওয়ার পরে চায়ের নিচে একটা তাবিজ পাইছি, তাবিজটা পাওয়ার পরে বলছে এটা 3 দিন রাখো। আমি বললাম 3 দিন পরে কিছু করতে হবে না, 3 দিন রাখো। 3 দিন পরে অটোমেটিক আমার শরীর থেকে তাবিজটা আমি আর পাইনি, হাতে রাখছিলাম, হাতে বাইন্ধা দিছিল। তো 3 দিন পরে আমি তাবিজটা আর দেখতে পাইনি, ওই তাবিজও নাই, আমারও কোনো সমস্যা হয় নাই। এটা হচ্ছে আপনার
ইন্ডিয়াতে ঘটে,
ইন্ডিয়াতে।
এখানে আপনি বললেন যে আপনাকে কোনো কিছু হয়তো বা আঁকড়ে ধরে রাখছে আপনার মনে হচ্ছে, আপনি যখন বলছেন যে তাড়াহুড়া করে নামছেন, এমন তো হতে পারে যে জঙ্গলে হয়তো কাঁটা আছে বা গাছপালা আছে বা লতা পাতা আছে, যেগুলো আপনার হয়তো কোনো কারণে পেঁচিয়ে গেছে শার্টের মধ্যে, মনে হচ্ছে আপনাকে পেছন দিয়ে টেনে ধরেছে।
না, ওখানে এরকম কোনো জঙ্গল ছিল না, একদম ক্লিন ছিল, শুধু ঘাস ছিল, মানে
শুধু ঘাসের মতো,
শুধু ঘাসের মতো ছিল,
মানে ওই ধরনের,
ওই ধরনের
বড় ছিল না, ছিল না যে আপনাকে মানে
কাঁটা
লেগে যেতে পারে,
লেগে যেতে পারে, ওইভাবে লেগে যেতে। তারপর আমি দেখো, যেহেতু আমি নিচে নামার পরে আমি আমার শার্ট ছিঁড়তেছি, আমার বন্ধুরা দেখতেছে, তো আমার বন্ধুরে যখন আমি জিজ্ঞেস করছি, মানে সুস্থ হওয়ার পরে জিজ্ঞেস করছি, আচ্ছা তুই তো আমার পিছে ছিলি, আমি তোরে যখন ডাক দিছি তখন তুই এত নিচে কিভাবে গেলি? ও বলে ভয়ে গেছি, আমি যখন তোরে ডাক দিছি তখন আমি কালীর দিকে আমার চোখ গেছে, তুই তো কালীর উপরে ছিলি, আমি দেখছি কালীটা তোর দিকে মুখ করা। আমরা ওঠার সময় যখন আমি ওই হাড়গুলি নিয়ে ওই একটা হাড় নিয়ে উপরে দিকে উঠতেছি, তখন আমি দেখছি কালীটা তোর দিকে মুখ করা।
ওকে, যখন আপনারা উঠছিলেন তখন ইন দ্য মিন্টে আপনারা মূর্তিটার ওখানে কিছু একটা
হাড় পাইছিলাম
আর ওগুলা নিয়ে নাড়াচাড়া
ওগুলা নিয়ে নাড়াচাড়া করছিলাম। ওগুলি নিয়ে নাড়াচাড়া করার পরে ও বলতেছে যে আমি তুই যখন উপরে উঠিস তখন আমি দেখছি খালিটা তোর দিকে তাকিয়ে রয়েছে, ওইটার ভয় আমি তোরে অনেকবার ডাকছি তুই তো শুনস নাই, আমি ওর ডাক শুনি
নাই। এই ভয় আপনার বন্ধু আগেই নেমে গেছে,
আগেই নেমে গেছে, কিন্তু পরবর্তীতে মানে সমস্যাটা হচ্ছে আমার।
তো এই পাহাড়ে নিশ্চয়ই আর উঠেননি?
না, ওই পাহাড়ে যে কদিন ছিলাম আর উঠি নাই।
ওকে, তো এটা হচ্ছে ইন্ডিয়াতে ঘটে যাওয়া ঘটনা।
এটা হচ্ছে ইন্ডিয়াতে ঘটে যাওয়া।
আর কোনো ঘটনা আছে কি?
হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, এটা ছোট্ট ঘটনা, ছোট্ট করে বলি। 1988 সালের ঘটনা এটা। তখন অয়ময় নাটক চলাকালীন আমি আমার নানার বাড়িতে যাই। তো অয়ময় ধারাবাহিক নাটকটা খুব জনপ্রিয় ছিল। ওই সময় নাটক দেখার জন্য নানিরে বললাম যে নানি আটটার খবর শেষ হয়ে গেছে, আমার মামার বাসায় দিয়ে আসো। তো মামার বাসা পাশেই একটা মাঝখানে একটা রোড, তারপরে আবার মামার বাড়ি, তা চাস্ত মামা। তো বললো যে ঠিক আছে, ব্যাটারি দিয়ে টিভি চালাইতেছে, চলো ওখানে নিয়ে দিয়ে আসি। তো নানি ওখানে আমার সাথে করে নিয়ে গেছে, আটটার খবরের 8:30 বাজে নিয়ে গেছে। তো নাটক তখন আটটার খবরের পরেই আরম্ভ হইতো। তো নাটক শেষ, নাটক শেষ হওয়ার পরে ওখানে কিছুক্ষণ সময় বসছি যে কেউ ওখানে যাবে কিনা, আবার নানির তো ডাক দিতে হবে, এখানে খুব গলা ছেড়ে ডাক দিতে হবো। তো চিন্তা করলাম এখান থেকে এখানে দৌড় দিয়ে যাওয়া দেবো। আমি বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে বাসার পেছন সাইডে যখন আসছি ওখানে অনেক পুরনো স্থাপনা আছে, ওখানে অনেক পুরনো বাড়ি আছে, গাছপালা আছে। তো আসলে ওগুলির প্রভাব কি আমি তো জানি না। তো ওখানে আবার কিছু চরের থেকে মানুষ এসে বাড়ি ঘর করছে, তখন অনেক মানুষজন বসবাস করেন। তো আমি বেরোয় আসার পরে দেখলাম একটা বাচ্চা হামাগুড়ি খাচ্ছে, বড় না, হামাগুড়ি খাইতে যত মানে হয়তো 1 বছরের বাচ্চা, 1 বছর 2 মাস 3 মাস এরকম বয়সের। তো বাচ্চাটারে দেখে আমি ভাবছি পাশের বাড়ির কেউ হবে, তো কারোর বাচ্চাটারে দিয়ে আসি আমি আমার মামার এখানে, কি হয়তো টিভি দেখতে আসছে, বাচ্চা রাখছে, বাচ্চা বের হয়ে গেছে। আমি এই ধরনের চিন্তা ভাবনা করছি, আমার মাথার ভিতরে অন্য কোনো কিছুই কেয়ার করে নেই। তো এই বাচ্চাটাকে যখন আমি হাতে নেই, বাচ্চাটারে আমি বুকের সাথে ঠেকাই নেই, বাচ্চাটা একটু দূরে রাখছিলাম হাতের থেকে, যে এই এতটুকু দূরে রাখলে যেহেতু বাচ্চাটা আমার শরীরের মধ্যে না লাগে, শরীরে হয়তো ধুলাবালি এই জন্য। তো বাচ্চাটারে আমি আমার হাতটা যত বড় ডিস্টেন্সটা এতটুকু, তো বাচ্চার পাও তো আমার এই পর্যন্ত আসার কথা, আমার হাতের আধা হাত আসবে বাচ্চার পা। তো আমি যখন বাচ্চাটারে নিয়ে আপনার আবার ঘুরা মুখ করে আমার মামার বাড়ির ঘরে ঢোকার চেষ্টা করতেছি, তো আমি দেখলাম বাচ্চাটার চেহারার কোনো আকৃতির বিকট কোনো আকৃতি হয়নি, পরিবর্তন হয়নি। বাচ্চার চেহারা ঠিকই আছে, বাচ্চাটার চেহারার দিকে তাকাইছি ভালো করে, কিন্তু ওর চেহারা ঠিকই আছে, কিন্তু ওর চোখটা আমার কাছে অস্বাভাবিক লাগছে, আর কিছুই অস্বাভাবিক লাগে নাই। কিন্তু আমি দেখলাম যে ওর পাওটা আমার পায়ের নিচের সাথে মানে বাঁচতেছে, খুব ভালোভাবে বাঁচতেছে। আমার মনে হইতেছে মানে আমি একটা করে কাক দিতেছি, ওইটা যেমন আমার ওই পাটার ভালো করে শক্ত করে মানে আটকাইতেছে এরকম। তখন আমার,
কিন্তু আপনি যে এই যে বলছেন যে এত লম্বা হওয়ার তো কথা,
এত লম্বা হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ এটা তখন আমি অনুভব করছি যে এটা তো স্বাভাবিক মানুষ হলে তো পাও এত লম্বা আসবে না। তখন আর কি ওই ভৌতিক চিন্তা মনের ভিতরে আইসা পড়ছে, তখনই আমি ভয় পাইছি। ভয় পেয়ে বাচ্চাটারে আমি যখন ফালাইছি আমার হাত থেকে, খুব জোরে ফালাইছি, ছোট বাচ্চা হলে তো আমার অনেক চিৎকার পারবে, আর কোনো শব্দ পাই নাই, আমি খুব জোরে চিৎকার দিয়ে ওখানেই পড়ে গেছি। তো মামিরা বেরিয়েছে, মামারা বেরিয়েছে, বেরোনোর পরে আমার নিয়ে গেছে ঘরে। তো আমার এমনি জ্বর আসে নাই, আমি ভয় পাইছিলাম, প্রচুর ভয় পাইছিলাম, ওই ভয়ে আমার জ্বর টর আসে নাই। তো নিয়ে ওই পানি পানি মুখের চোখে পানি দিতে পরে আমি তাকাইছি, তাকানোর পরে কি দেখছো বললাম যে এই ঘটনা। তো আমার গোসল টুসল করে মামি মামায় গোসল করাইছে, নানি গোসল করে ঘরে নিচ্ছে, নেওয়ার পরে জিজ্ঞেস করলো, আমি বললাম এই ঘটনা। পরে বললো যে তুমি ডাক দিবা না, আসলে এদিকে কিছু ইয়ে আছে এই ধরনের।
ওনারা যখন আপনাকে ওই যে চিৎকার শুনে বাইরে গেছে, ওনারা কোনো বাচ্চা দেখছে তো
না? ওনারা কেউ দেখে নাই, আসলে তো বাচ্চা ছিলই না।
ওকে,
কারণ এটা যে অশরীরিক কিছু ছিল এটা আমিও বুঝতে পারছি পরে, কারণ স্বাভাবিক কিছু হইলে আমার পায়ে তো লাগার কথাই না, প্রশ্ন ওঠে না। আর ওর চোখে অস্বাভাবিক, প্রথম তো আমি ওর শুধু উঠাইছি, কিন্তু ওর চোখে যে অস্বাভাবিক দেখছি, ওই অস্বাভাবিক মনে করেন যে বাচ্চাদের মধ্যে
কি ধরনের অস্বাভাবিক দেখেছেন?
মানে চোখগুলি সাধারণ মানুষের চাইতে বড়, মানে একজন বড় মানুষের চোখ যেরকম রাগান্বিত তাকানো যেরকম, ওই সেম, কারণ অতটুকু বাচ্চা তো আর তো বুদ্ধি নেই, এই তাকানো তো চোখ করবো কিভাবে, কারণ মানে বাচ্চাটা যে আমার উপরে ক্ষিপ্ত এমন বোঝাইতেছে, মানে খুব রাগান্বিত আর কুলে নেওয়াতে। এই জিনিসটা যখন আমি বুঝতে পারছি, এই জিনিসটা বুঝতে পারার পরে আমার পায়ের মধ্যে ঠেকতেছে, তখন আমি বুঝছি যে আমি আজকে মনে হয়, আর যদি চেহারার বিকৃত হইতো ওখানে তাহলে হয়তো মারাও যেতে পারতাম আমি এই অবস্থায় ছিলাম।
ওকে, তো এগুলাই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স?
জি আমার।
ওকে, অনেক অনেক ধন্যবাদ হীরা ভাই, আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন আমাদের সাথে। তো অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের ডট টিম কেও।
ডর মানে ভয়, হন্টেড বাই গ্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, দরে আরেকটি বিরতির সময় হলো, 5 মিনিটের বিরতি। এরপরে রাত অনেক গভীর হয়ে যাবে, আপনি শুনতেই থাকবেন আর জি কিপ্রিয়ার ডর সুমন অন দ্য স্পট থেকে। মিউজিকে রয়েছে লোবান, এবং আমরা রাতে যত গভীর হয় ডরকে তত উপলব্ধি করবার জন্য বিশেষ একটা রেসিপির কথা বলি। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা সেই রেসিপিটা আপনাকে মনে করিয়ে দেব। এবং একটা কথা অবশ্যই আপনি মনে রাখবেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই বলি, এটি বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয় যা প্রত্যেকের জন্যই সর্বজনীন। তবে এটাও ঠিক, আজকের এই আধুনিক যুগে অনেক কিছুই অনাবিষ্কৃত, সুতরাং সেই জায়গাটি থেকে এই ঘটনাগুলোকে যদি আপনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন তাহলে হয়তোবা কোনো উত্তরই পাবেন না। ফিরছি ঠিক রাত একটায়। আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। 109তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরজে কিপ্রিয়া। ডরের 109তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে ধারণ করি ডরের বিভিন্ন পর্ব। আজকের এই পর্বটি ধারণ করা হয়েছে মেঘনা নদীর এক চরে, এবং চারজন বন্ধুকে সেই চরে বসিয়ে আপনাদের জন্য আমরা শোনাচ্ছি অদ্ভুত ভূতুরের সব গল্প। সজীব, হীরা, জুবায়ের এবং আলমগীর, এই চারজন বন্ধু রয়েছে আজকের ডরে তাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। রাত একটা বলার অপেক্ষাই রাখে না, অনেক গভীর রাত। এই রাতে কোথায় কি ঘটছে তার অনেক কিছুই আমরা জানি না। প্রিয় শ্রোতা, ডরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানার জন্যে আরো খানিকক্ষণ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। রেসিপিটার কথা বলছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি, ঘর যদি ঘরে থেকে থাকেন একেবারে ঘুটঘুটে অন্ধকার করে রাখলে ভালো হয়, বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, একজন কিংবা দুজন বন্ধু মিলে শুনলেও। আর রেডিওটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন। ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডরের জার্নি চলছে এবং সুমন আছে আপনাদের সাথে, আর সুমনের সাথে তো অনেক অতিথি রয়েছে, তো আমরা এক এক করে প্রত্যেকের ঘটনাতেই যাব এবং এই মুহূর্তে যার ঘটনা শুনবো তার পরিচয়টা একটু জানবো, তারপরে তার ঘটনায় যেতে চাই। শুরুতে একটু পরিচয়টা জানি, আপনার নাম কি, কোথায় থাকেন?
আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমেদ। আমি বাসাবো থেকে আসছি, বাসাবো মাদারটেক নন্দীপাড়া থেকে।
ওকে, তো জুবায়ের ভাই, আমরা যতটুকু শুনেছি ডট টিমের কাছ থেকে আপনার কয়েকটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান, তো আমরা কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যেতে চাই। কি ধরনের ঘটনা?
ঘটনা 2003 সালের ডিসেম্বরে আমরা মাদারটেক নন্দীপাড়া, ওখানে আমরা জায়গা কিনছি। জায়গাটা হলো একটা ঝিলের উপরে।
আচ্ছা,
জায়গাটা তো আগে কোনো মানুষ এখানে জায়গা কিনে নেই, তো আমরাই সর্বপ্রথম ওই ঝিলের এক সাইডে 3 কাঠা জায়গা আমরা ক্রয় করি। ওই জায়গায় আমরা বাড়ি করি, ট্রেন সেট বাড়ি করি আর কি, বিল্ডিং এর উপরে। তো বাড়ি করার পরে আমরা 2003 সালের ডিসেম্বরে 4 কিংবা 5 তারিখে আমরা বাড়িতে উঠি আর কি, উদ্বোধন করি। তো বাড়িতে যেদিন উঠি ওইদিন রাতের বেলা সবাই যখন শুয়েছে রাত্রে বেলা, তো তখন তেমন কোনো সমস্যা আমরা ফিল করিনি। ওইদিন রাতেই বারান্দা দিয়ে হাঁটাহাঁটির আওয়াজ হইতেছে অনেক দৌড়াদৌড়ি, তো আমরা অনেক ইয়ে ছিলাম, ক্লান্ত ছিলাম, ওই জন্য তেমন ইয়ে পাইনি,
একটা মানে পাত্তা দেন।
জি জি, মানুষ নদীতে ঝাঁপ দিলে যেমন একটা আওয়াজ হয় ওই রকম আওয়াজ,
পানিতে খুব ভারী কোনো কিছু যদি ঝাঁপ দিয়ে পড়ে এরকম, ওকে,
এরকম আওয়াজ। তো একবার না অনেকবারই এরকম আওয়াজ হইতেছে চলতেছে। তো আমার যেহেতু
রাত আনুমানিক
রাত আনুমানিক 12:30 কিংবা 1টা। তো আমার জ্যাঠাতো ভাই তো উনি মানে বারান্দার সাথে একটা রুম, ওই রুমে উনি রাতে ঘুমিয়েছিলেন। তো হঠাৎ করে উনি মানে চিল্লান দিয়ে উঠলো। তো এখন আমার সবে উঠে আসলাম, তো আমার আব্বুকে বলতেছে যে কাকা কি জানি ইয়ে করতেছেন। তো আমার আব্বু যখন এই কথা শুনে আমার আব্বু বুঝতে পারছে যে না কোনো একটা সমস্যার সম্মুখীন। আব্বু জানালার ইয়ের বারান্দার দরজা যখন খুললো, তো খোলার পরে যখন আব্বুর সামনে দিয়ে ছায়ার মতো কি জানি একটা চলে গেল। আব্বু বলতেছে আমার শরীরে বাতাস লাগছে, আমার একটা বাতাসের মতো একটা ধাক্কা দিয়া চলে গেল আর কি। তো আব্বু দেখাই দেখলো ওটা নাই আর কি, অদৃশ্য হয়ে গেল।
আচ্ছা, ওই বারান্দায় ঢোকার তো কোনো রাস্তা আছে কি অন্য কোনো রাস্তা আপনাদের ঘরের ভেতর দিয়ে?
না না, একটাই, হ্যাঁ একটা একটা দরজাই,
সেটা হচ্ছে ঘরের ভেতর।
ঘরের ভিতরে যে দরজা আমার আব্বু দাঁড়িয়েছিল আর কি, ওই দরজাটাই। তো আর ওইটাকে আর দেখতে পারিনি, এটা অদৃশ্য হয়ে গেল একবারে।
ওই সময় কোনো পানির ছাপ বা কিছু, কোনো একটা ভেজা মানুষ যদি ফ্লোরে পাড়ায়, নিশ্চয়ই পানির ছাপ বা এই ধরনের কিছু থাকার কথা?
না, পানির ছাপ পাওয়া যায় না,
কিছুই পাওয়া যায়,
কিছুই পাওয়া যায় না।
ওকে, ওই ঝাঁপ দেওয়ার শব্দ শুনেই তো আপনার ভাই ভয় পেয়ে গেছে। ওকে, তারপর
তো স্যার চলে গেল। তো আমার আব্বু ঘরে আসলো, তো জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। আমার জ্যাঠাতো ভাই যে তো বলতেছে আমি কিছু দেখি নাই, তো দেখলাম যে ঝাঁপ দিতেছে, উঠতেছে উঠতেছে, ওই আওয়াজটাও পাওয়া যেতেছে যে একটা মানুষ উপর থেকে লাফ দিলে একটা ঘরের মধ্যে আওয়াজ হয় ফ্লোরে, ওই ওই আওয়াজটাও উনি পাইছে। তো পাওয়ার পরে উনি চিৎকার দিছে। তো ওই দিন রাতে তেমন আর কোনো ঘটনা ঘটেনি। তো ওই দিন সারা রাতি প্রায় সবাই জাগনা ছিল। তো পরের দিন যখন এলাকার মানে আমাদের প্রতিবেশী যারা ছিল যখন শুনলো আমাদের এই কথা, তো বলতেছে যে এটা আসলে আগে কেউ এইখানে ছিল না, আগে আপনার প্রথম তার এই ঝিলটাও কেউ ব্যবহার করতো না, আগে তেমন
পরিত্যক্ত ঝিল,
হ্যাঁ পরিত্যক্ত, হ্যাঁ। তো ওটা কেউ ব্যবহার করতো না বলে যে মানে খারাপ ইয়ে ছিল, তো ওটা মানে ভয়েই অনেকে ব্যবহার করতো না।
তো ঝিলে কি কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটেছে এরকম কিছু শুনেছেন?
না, এরকম কিছু আমাদেরকে কখনো বলেনি।
আচ্ছা, পরবর্তীতে কি হলো? মানে
পরবর্তীতে এমন প্রায় রাতেই উনি হাঁটাহাঁটি করতো বারান্দা দিয়ে, তো ঝাঁপ দিত, আমার আওয়াজ প্রায়
আমরা আওয়াজটাই পেতেন নাকি আর কোনো কিছু দেখা যেত, আরো কিছু সিমটম পাওয়া যেত?
না না, দেখা যেত বলতে শুধু ছাপ দেখা যেত আর কি, মানে ছায়া যেতেছে যদি তাকাইতাম। তো আমরা এটাকে অনেক খুব সিম্পল মনে করলাম যে এটা প্রতিদিন হইতেছে, একই কাহিনী হইতেছে, পরে ঝাঁপ দিতেছে, উঠতেছে,
অভ্যাস হয়ে গেছে একটা পর্যায়ে।
তো এটা ছায়া শুধু দেখতে পারতাম যে ছায়া যেতেছে যখন তাকানো যেত জানলা দিয়ে গ্লাসের দিয়ে।
তারপরে
এমন অনেকদিন চলতেছে। তো একদিন রাতে ছোট্ট না, ওই দিন রাতে আমার আম্মু আর কি, তো যখন আমরা ঘুমাইছি তো আম্মুর শরীর থেকে খাতা টান দিয়ে নিয়ে গেছে আর কি, খাতা ছিল, তো খাতাটা টান দিয়ে সরাই ফেলছে আর কি রাত্রে বেলা। এতদিন মানে প্রথম কয়েকদিন মানে ঘরের মধ্যে কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে মানে ঘরের মধ্যে
গাথা টান দিয়ে সরিয়ে ফেলেছে বলতে মানে
শরীরে
চোখে তো অনেক সময় অনেকের গা থেকে সরে যায়।
না, সরে যায়, সরে গেলে তো পাশে পড়ে থাকবে খাতাটাকে, পাওয়া মানে অনেক দূরে পাওয়া গেছে আর কি, ঘর থেকে একটু বাইরে পাওয়া গেছে। এতদিন রুমের মধ্যে কোনো সমস্যা ছিল না, যা ছিল বারান্দায়। তো আস্তে আস্তে দেখা যেত রুমের মধ্যে ই হইতো, ছাপ পড়তো, তো আপনাকে অনেক সময় খাতা টান দিয়ে নিয়ে যেত। তারপরে খাতা চা পাইতো, তো দেখা যেত বারান্দায় পড়ে রয়েছে বা একটু দূরের রুমে পড়ে রয়েছে। তারপরে দেখা যেত আমি আমি নিজে একদিন রাত্রে দেখলাম, তো তখন আমি ছোট ছিলাম, আব্বু আমার সাথে ঘুমাইতাম। আমি নিজে একদিন দেখলাম যে আমাদের যে বিছানা ছিল, বিছানার মানে পায়ের কাছ দিয়ে নামাজের চৌকি ছিল আর কি, তো যদি নামাজ পড়তাম, তো তখন দেখতাম নামাজে চৌকিতে সাদা কাপড় পরে দিত, সেদিনে বৈশা মানে কোরআন তেলাওয়াত যেভাবে করে মানে লড়তো, ওই কোরআন তেলাওয়াতের মতো ঝুঁকতেছে। প্রায় অনেক ঘটনা আমি এই এটা দেখলাম, কোরআন শরীফ যেভাবে তেলাওয়াত করে ঝুলে ঝুলে, তো ওইভাবে তেলাওয়াত করতেছে, সাদা একজন মানে আকৃতি দেখা যেতেছে, পুরা পুরো আকৃতি দেখা যেতেছে, হ্যাঁ পুরো মানুষের আকৃতি। আমি মানে একবারে সজ্ঞানে আমি এটা চোখে দেখছি, আমি আওয়াজ পাওয়া যেতেছে না কিন্তু লড়তেছে আর কি, কোরআন ঝুলতেছে শুধু। অনেকক্ষণ পরে আস্তে আস্তে ডাক দেওয়ার পরে উঠলো আর কি, আব্বু উঠার পরে লাইট জ্বালালো, লাইট অন করার পরে দেখতেছে যে না জায়গার মধ্যে কিছুই নেই। তো এরপরে থেকে প্রায় আমি এক দেড় মাস অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল মানে ঠান্ডা ছিল, আমি অনেক মানে অসুস্থ হয়ে পড়ছিলাম আর কি, কোনো রকমই জ্বর ভালো হইতেছিল না। তো এইবারের ঘটনা বলতে এমন অনেক অনেকের সাথে এই ঘটনা ঘটতো। আমার দাদি নামাজ পড়তো অনেক রাতে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতো, তো দাদি উঠে দেখতেন যে মানে পানির মধ্যে লাফালাফি চলতেই থাকতো। আমার আব্বুর একজন হুজুর, উনি আব্বু ওনাকে মুরব্বী মানেন, তো ওনাকে জানানোর পরে উনি একটা পড়া পানি দিয়েছিল আর কি। তো বলছিল যে প্রতিদিন সন্ধ্যায় মানে মাগরিবের নামাজের আগে আগে ওরা ঘরের চারপাশে ছিটাই দিত আর কি। ওই পানিটা দেওয়ার যেদিন থেকে দেওয়া শুরু করলো, যেদিন দিয়েছিল প্রথমবার, প্রথম দিন, তো ওই দিন কোনো কাহিনী আমরা মানে ফিল করতে পারিনি।
মানে ওই ঝাঁপ দেওয়ার শব্দ বা
কোনো আওয়াজ আমরা পাইনি। দ্বিতীয় দিন যখন দিল, তো আমার পানিটা যখন ছিটাতো, আমার ফুফু ছিটাতো, ছোট ফুফু, তো ওই আমার ফুফুকে একদিন রাতে এসে বলতেছে যে কি ব্যাপার, তুই পানি ছিটাইলে কোনো লাভ হবে না, আমরা এটা আমাদের এই কাজ আমাদেরকে করতে দেয়, আমরা পানি ছিটাইলে কোনো লাভ হবো না। হাঁটাচলা করতো, পানি দেওয়ার পর থেকে মানে অনেক কোন সময় কাজ হইতো, আবার কোন সময় ইয়ে হইতো না
আরকি।
তো শেষ পর্যন্ত আমরা ঘরটা বাধাই করলাম আরকি।
বাধাই করলেন বলতে?
বাধাই করলাম বলতে মানে কোরআন তেলাওয়াত করে ঘরটা যেভাবে বাঁধে বলতে আর কি, মানে বড় হয় ওটা আর কি করলাম।
তারপরে
আমার একদিন রাতে প্রায় ওইটা ওই ঘটনার 5-6 বছর পরে একদিন রাতে আব্বু মার্কেট থেকে আসছে অনেক রাতে, তো আম্মু বাথরুমে গেছে, তো বাথরুমে যাওয়ার পরে মানে আম্মু মাথা ঘুরে পড়ে গেছে আর কি বাথরুমে, প্রায় 12:30 হবে, তো মাথা ঘুরে পড়ে গেল কি ব্যাপার, তো আব্বু ইয়ে করলো, ধরলো, বের করলো। বের করার পর থেকে ওই দিন প্রায় অনেক সময় আমার আম্মু মানে মাথা ব্যথা ঘুরে করছে, আম্মু কিছু বলতে পারে না, কিন্তু মানে ইয়ে হয়েছে, জানা গেল আমার নানা নানাজি বলতেছে যে আমার আম্মু সাথে একটা ইয়ে ছিল, মানে দিন বলতে যেমন একটা ছিল, তো ওটা গ্রামে থাকতেই, চাঁদপুর আমাদের নানা বাড়ি, তো গ্রামে থাকতেই আর আমার আম্মুকে অ্যাটাক করছে আর কি। যখন গোসল করতে যাইতো পা ধরে টানতো, ওইটা ইয়ে করছে আর কি, এটা করতো। তো এরপরে আমার আম্মু ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে এখনো মানে অনেক অসুস্থ
আচ্ছা। এছাড়া এই মাঝের এই দুর্ঘটনাটা ছাড়া আর আগের মতো সিমটম কিছু আর পাওয়া যায় না বাড়িতে?
না, এখনো পাওয়া যায়, মাঝে মধ্যে দেখা যায় আর কি।
কিরকম
কিরকম দেখা যায়, কেউ দাঁড়িয়ে আছে, কেউ মানে এখন আওয়াজ হয় না, কিন্তু কেউ দাঁড়ায় থাকতে দেখা যায়।
ও মাই গড, এটা দেখতে পাচ্ছেন?
এই কিছু কয়েক মাস আগে এই রোজা ঈদের পরে আমি আমার বড় আপু আসছিল আমাদের বাসা বেড়াতে, তো আমার বড় আপু রাত্রিবেলা প্রায় 1:30-2 সময় হঠাৎ করে চিৎকার দিয়েছে, হঠাৎ করে মানে কোনো আওয়াজ নেই, সবাই ঘুমাইতেছে, লাইট স্বভাব, হঠাৎ করে চিৎকার দিয়েছে যে কেন দাঁড়ায় রয়েছে এদিকে। ওই দিন আমার বারান্দার দরজা তো তেমন লাগানো হয় না, মনে হয় যেন আমার তেমন একটা রিস্কি মনে করি না, তো বারান্দার করে বলতেছে দাঁড়ায় রয়েছে, অনেক চিৎকার দিয়ে উঠছে, পরে আমরা উঠলাম, তো চিৎকার যে না কোনো কিছুই নেই, তেমন মাঝে মধ্যে দেখা যায়।
আচ্ছা, আসলে এই হচ্ছে একটা মানে আমার কাছে না এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়। কি বলবো, আপনি চিন্তা করেন যে আপনি যেই জায়গায় থাকেন, আপনার বসবাসের জায়গা, আপনি যদি হঠাৎ হঠাৎ এখানে এরকম কিছু দেখতে পান, এটা আপনার কাছে কেমন মনে হয়? আপনি আপনার বাসায় নিশ্চিন্তে আপনি বসে আছেন, শুয়ে আছেন বা কাজ করছেন, আপনি এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম আপনি হঠাৎ করে দেখলেন আপনার বাসায় অপরিচিত একজন দাঁড়িয়ে আছে এবং আবার মুহূর্তের মধ্যে নাই হয়ে যাচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আমার কাছে মনে হয় আর কি, এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সাথে। তো আর কোন ধরনের কোন ঘটনা কি আছে শেয়ার করতে চান?
হ্যাঁ আছে, ঘটনা তো অনেক আছে, তার একটা ছোট্ট একটা ঘটনা
আমরা শুনি ঘটনাটা।
জি, তো সেটা তেমন ভয়ঙ্কর বলে মনে হয় না, কিন্তু আসলে খুব ইয়েজনক,
আপনার কাছে অদ্ভুত,
আমার কাছে অদ্ভুত, খুব অদ্ভুত লেগেছে। ঘটনাটা 2012 এপ্রিলে, তো আমি তখন ঢাকার এক মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার নামটা আমি বলতে চাচ্ছি না। তো ওখানে মাদ্রাসায় তো আমরা প্রায় 3-4 জন বন্ধু ছিলাম, 3 জন ছিলাম আমরা খুব ক্লোজ বন্ধু ছিলাম। তো পরীক্ষার আগে দেখা যায় যে ছাত্ররা খুব মেহনত করে, পড়তে থাকে, অনেক রাত পর্যন্ত পড়ে। তো একদিন রাতে আমরা যখন পড়তে বসলাম, পড়তে পড়তে প্রায় এসার পরে পড়তে বসছি, তো পড়তে পড়তে অনেকেই পড়াশোনা করে করতে করতে শুয়ে গেছে, ঘুমাইতেছে, তো অনেকে চলে যেতেছে। তো আমরা 3 জন সবসময় একসাথে বসতাম, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ইয়া। তো আমার বন্ধুর নাম ছিল মাহবুব, তো মাহবুব বলতেছে যে রাফসান, আমি তখন বসেছিলাম, আমি পড়তেছি, মাহবুব একজন নাম, একজন নাম রাফসান। তো মাহবুব বলতেছে যে ভাই এই ইয়াটা লাইটটা অফ করে দাও আর কি, রাত্রিবেলা বলতেছে লাইটটা অফ করে দিতে, অনেক রাত হয়ে গেছে এখন আর পড়া লাগবে না। তো যখন লাইটটা অফ করে দিতে বললো, তো রাফসান তো অনেকেই ঘুমাই গেছে, তো রাফসান হঠাৎ করে দেখলাম যে রাফসান খেয়াল করে না যে আমি এখানে বসে আছি বা এমন কিছু। তো রাফসান দেখলাম যে জায়গা থেকে বসা দূরে হাত দিয়ে আপনি সুইচটা অফ করে দিল আর কি লাইটটা।
কতটুকু দূরে হবে?
প্রায় এখানে বসে আছে এখান থেকে প্রায় মানে এই পাশে বসে
হাত হবে
প্রায় মাহবুব এটা জিনিসটা খেয়াল করছে, আমিও খেয়াল করলাম। তো রাত্রেবেলা ও আর দেখে নাই যে আমরা দেখছি, ও মনে করছে যে আমরা খেয়াল করিনি, তো ঘুমাই গেলাম। তো রাত্রেবেলা আমার খুব ভয় লাগতেছিল যে আসলে অদ্ভুত লাগলো যে মানুষটা কিভাবে কেমনি কি হইলো, একসাথে আমরা 3-4 বছর একসাথে পড়াশোনা করছি, থাকতেছি ওর সাথে, কিন্তু এমন ঘটনা আমি আর আমার জীবনে কখনো দেখিনি এই 3-4 বছরের মধ্যে। তো একদিন রাত্রে দেখলাম, ওই রাত্রে এই কাহিনী দেখলাম, দেখার পরে আমার খুব ভয় লাগতেছে ওর থেকে। আমি মাহবুব দুজন আলাদা আলাদা থাকার চেষ্টা করতেছি, দূরে দূরে থাকি। তো ও আবার এই জিনিসটা খেয়াল করলো, তো বলতেছে যে কি ব্যাপার তোরা আমার সাথে ঘুমাস না, মানে যখন আমরা শুই তো একসাথে শুস না আমাদের সাথে, আমার সাথে কি ব্যাপার? আমরা বলতে চাইনি আসলে ব্যাপারটা, খুব ভয় ছিলাম। একদিন দুদিন তিনদিন কয়েকদিনে এটা ফিল করলাম আমরা। দিন ও আমাদেরকে এক জায়গায় ডাকলো যে আয় আমরা একটু ঘুরে আসি ওই জায়গা থেকে। তো আমরা যখন হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে যখন যাওয়ার পরে তো সে আমাদেরকে বলতেছে যে আমাদের আসলে তোরা যা দেখছোস আসলে কিছু করার নেই, আমি আমি শিখতে আসছিলাম, আমি মানে হাফেজ হওয়ার জন্য আসছি জায়গায়, কারণ আমাদের ওখানে হাফেজ হওয়ার কোনো মানে কোনো সিস্টেম নেই, তোমাদের কাছে আসতে হয়, তোমাদের এই মাদ্রাসাগুলিতে আমি এখানে হাফেজ হতে আসছিলাম, কারণ হাফেজ হতে আসছিলাম, তো যা হয়েছে হয়েছে, কারো কাছে বলার দরকার নাই। আর আর মাহবুব মাহবুব যে ছিল, তো মাহবুব ছিল হাফেজ, তো মাহবুব ভালো হাফেজ ছিল, তো ওকে বলতেছে যে তুমি চলো আমার সাথে, তোমাকে আমার দেশে নিয়ে যাবো, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে হাফেজ বানাবো আর কি, আমার ছেলেকে আমি এমনি পাঠাতে চাই না, তুমি আসো আমার কাছে, আমার সাথে আসো, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, তুমি আমার ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর আমার ছেলে হাফেজ হলে এরপর আমি তোমাকে আবার পাঠিয়ে দেবো এই আর কি। তো আমরা এই ঘটনাটা শেয়ার করছি আমাদের যিনি ওস্তাদ ছিলেন। তো হুজুর বলতেছে না এইরকম ঘটনা প্রায় এমন ঘটে, অনেক ছাত্র অনেক জিনই আসে মাদ্রাসা পড়াশোনা করার জন্য, এটাকে বেশি সিরিয়াস মনে করে নেই।
এরপরে কি রাফসান কি চলে যায়?
হ্যাঁ, রাফসানকে ওই এরপরে থেকে আমরা এরপরে থেকে আর দেখিনি।
তো আসলে মাদ্রাসায় এই ঘটনাটা আমরা প্রচুর ঘটনা পেয়েছি এরই মাঝে, যে মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটে। এবং একটু আগে মানে জুবায়ের যেটা শেয়ার করেছে আমাদের সাথে, যে ওনারা হয়তো মানে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার আসে এবং ওখানে ছাত্রদের বেশি বা যেভাবেই হোক মাদ্রাসাতে ওরা শিখার জন্য আসে। তো মাদ্রাসার ক্ষেত্রে এই ঘটনাটা মানে একদম কমন একটা প্যাটার্ন, কমন মানে আমরা পেয়েছি অনেক জায়গায় মাদ্রাসার মধ্যে এরকম জিনের আনাগোনা আছে। তো যাই হোক, এটা আসলে যার যার এক্সপিরিয়েন্স, এটা যেমন জুবায়ের ভাই দেখেছে যে যেভাবে উনি লাইট বন্ধ করেছে যেটা তার কাছে অ্যাবনর্মাল মনে হয়েছে, তো এরকম হয়তোবা অনেকের কাছে আবার এটা মানে অ্যাবনর্মাল নাও মনে হতে পারে, হয়তোবা অনেকে অনেক কিছু লজিক দিয়ে এটাকে চিন্তা করতে পারেন। অফকোর্স আপনি চিন্তা করতে পারেন, সেই স্বাধীনতা আপনার রয়েছে, আপনি চিন্তা করুন লজিক দিয়ে, তারপরেই যদি ভয়ের কিছু পান সেক্ষেত্রে ভয় পাবেন। কিন্তু জুবায়ের ভাইয়ের কাছে মনে হয়েছে যে এটা লজিক দিয়ে আসলে উনি ভাঙতে পারেনি, সেজন্যই তার কাছে মনে হয়েছে জিনিসটা অদ্ভুত। সো দ্যাটস হোয়াই উনি আমাদের সবার সাথে শেয়ার করেছে। সো অনেক ধন্যবাদ জুবায়ের ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন।
জি, আপনাদেরকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাইম মিনিস্টার মহাত্মা গান্ধী।
অনেক রাত, গভীর রাত, 4 মিনিটের একটা বিরতির প্রয়োজন, গলাটা ভারী হয়ে আসছে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, যদি যোগ দিতে চান ফোন করুন 09613892892 এই নম্বরে। আবারও বলছি, ফোন করুন 09613892892 এই নম্বরে। ফিরছি ঠিক 4 মিনিট পর। Door. Boy. Haunted by Grand Mr. Mango Candy. ওপর আরো একবার স্বাগত ডরে। সজীব, হীরা, জুবায়ের এবং আলমগীর এই চারজন বন্ধু রয়েছে আজকের ডরে তাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। যারা ডরে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোনে নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকের ঠিকানাটা আপনারা নিশ্চয়ই জানেন, facebook.com/kebr.rc। আমি আবারও বলছি facebook.com/kebria.rc। বেস্টি আছে আর্চে কেপ্রিয়া নামে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর চলছে এবং আমরাও ঘটনা শুনছি, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম এক্সপিরিয়েন্স এবং এক একজনের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যারা ডর শুনছে প্রত্যেকেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, প্রত্যেকটা ঘটনার পেছনে নিজস্ব কিছু লজিক রয়েছে এবং আমি বলবো যে সেই লজিকগুলো দিয়ে যদি এই ঘটনাগুলোকে আপনি খণ্ডন করতে পারেন তাহলে অবশ্যই বলবো যে এটা আপনার জন্য ভয়ের কিছুই নেই। কিন্তু এই ঘটনাগুলোকে আপনি যদি কোনো কিছু লজিক দ্বারা ভাঙতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মনে হবে যে আসলেই কিছু না কিছু অদ্ভুত ঘটেছে যেটার লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা আরো একজন রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে, আমরা তার ঘটনায় যাব এবং দেখি তার ঘটনাগুলোকে আমরা লজিক দিয়ে ভাঙতে পারি কিনা। যদি ভাঙতে না পারি তাহলে তো অবশ্যই আমাদেরকে বলতে হবে কিছু একটা অদ্ভুত ঘটনা তো ঘটেছে। তো ঘটনায় যাওয়ার আগে একটু পরিচয়টা আমরা ভালো করে জেনে নিতে চাই, যদিও আমি জানি বাট আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটু পরিচয় হওয়াটা জরুরি। আপনার নামটা একটু বলুন এবং কোথায় থাকেন, কি করেন?
আমার নাম হচ্ছে আলমগীর কবির, আমি এখন সারুলিয়া ডেমরা এলাকাতে থাকি।
ওকে আলমগীর ভাই, আমরা জানি যে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি মনে করেন যে প্যারানরমাল জিনিস এটার সাথে জড়িত,
আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষে আমার বড় ভাই নবীনগর মুজার মিলের ওইখানে থাকেন, ওইখানে সুপ্রিম জুট মিলের একটা ববিন বানা ওইখানে একটা চাকরি করতেন। তা আমি আমার বাড়ি থেকে ভাইয়ের ওইখানে আসি চাকরির খোঁজে। তখন আমি ভাইয়ের ওইখানে আসলাম, আসার পরে ওই নবীনগরে ইপিজেড নামের একটা যে অর্থ এলাকা, ওই এলাকায় অনেক গার্মেন্টস, তো ওইখানে আমি লেনিফেশার নামে একটা গার্মেন্টসে হেল্পার হিসেবে জব নিই। তো ভাইয়ার ওইখানে থেকে ওইখানে চাকরি করতাম, তো ওই গার্মেন্টসটাই অধিকাংশ সময় রাত্রে ডিউটি পড়তো, রাত 1:30 থেকে 2:00 দিকে ছুটি দিত। তো ওরা ওইখানে খাবার ভিতরেই খাওয়াতো, খাওয়ায় যে ওদের যে স্টাফ গাড়ি ছিল ওই গাড়ি থেকে সবাইকে বাসায় পৌঁছে দিত। তখন তো আমি চাকরি সম্পর্কে ভালো বুঝতাম না, তো ওই পৌঁছায় দিত, আমি নেমে নেমে বাসায় চলে যেতাম। তা ভায়া মুজার মিলের ওইখানেই সুপ্রিম জুট মিলের পিছেই উঁচা উঁচা কিছু বাড়ি আছে, ওইখানে ভাড়া থাকতেন। তা আমিও ভাইয়াদের ওইখানে এক রুম নিয়ে ভাড়া থাকতো, ওইখানে আমিও কোনো রকম আর কি থাকলাম, ভাই আমাকে থাকতে দিল। একদিন রাত্রে অফিস ছুটি হলো 2:00 দিকে, আমাদেরকে সবাইকে বললো যাও স্টাফ গাড়িতে যাও, ওই গাড়িতে তোমাদের বাসার সামনে নামায় দিবে। তখন আমার ওই মুজার মিল ওইখানে নামায় দিল। তা হালকা ঝিরিঝিরি বৃষ্টি একদিন, ওই রাত্রে যখন নামলাম নেমে নিচে দিয়ে যেতেছি, পুরো রাত ওই এলাকা খুব নিস্তুপ ফাঁকা, তখন ঘর বাড়িও বেশি নাই, 2-1 ঘর বাড়ি, ছোট ছোট টিনের ঘর করা, দেওয়াল দেওয়া, ওইগুলি ভাড়া দেওয়া। তো তখন আমি গেলাম যে আমাদের যে বাসাটায় ভাড়া থাকে ভাই, ওই বাসাটা 70-80 গজ মতো লম্বা হবে, 12-14 রুম বিশিষ্ট ঘর, একটানা লম্বা। তার সামনে আবার ছোট ছোট পকেট রুম, ওর সামনে ছোট একটু বারান্দা। তা বাড়ির প্রথম দিকে একটা সিঁড়ি উঠে তারপরে বাসার সামনে উঠতে হয়, বাড়িটা উঁচা রাস্তাটা নিচা। আর বাসার একদম শেষ ভাগের দিকে যে এলো টয়লেট বাথরুম গোসলখানা মহিলাদের, আর ছেলেরা যারা আছে তারা আমাদের যে ঘরটায় ভাড়া থাকি তার পিছনে একটা টিউবওয়েল আছে, চাপকল, ওই চাপকলে পানি তুলে সবাই এখানে গোসল করে ব্যবহার করে। আর বারান্দার সামনে হলো ছোট ছোট রুম, ওইখানে রান্না বান্না করে সবাই। তার পিছেই বাড়িওয়ালার বাসা, ওইখানে আম জাম গাছ আছে, একটা আম গাছও আছে। এই অবস্থা। তা আমি রাত্রেবেলা ফিরতেছি, তখন রাত আনুমানিক আড়াইটা মতো বেজে গেছে। তো বাসায় যখন উঠবো, উঠার সময় সিঁড়ির উপরে এক কদম দিচ্ছি, উঁচা বাড়ি তো কেবল একবার রাখছি, তা দেখি সরং সামনাসামনি আমার চোখ গেছে বারান্দা, সবার বারান্দা একটা একটা করে টিউবলাইট আছে, বাইরে যায় লোকজন রাত্রে। দেখি দূরে একটা বিড়াল দেখা যায়, টয়লেটের কাছাকাছি একটা বিড়াল দেখা যায়, 70 গজ তো অনেক দূর। আমি ভাবলাম বিড়ালই তো, যাক। আরেক কদম উঠছি, উঠার পরে দেখি বিড়ালটা নাই, বিড়ালটা নাই, চিন্তার বিষয়। আমি একটু মনে মনে ভয় পেয়ে গেলাম। আরেক কদম আগাচ্ছি, দেখি সামনের থেকে কি যেন একটা শো শো শব্দ হয়ে বাতাস, যেমন ঘূর্ণি ঝড় এলে বাতাসটা পাক দিয়ে গোলাকার হয়ে আসতে থাকে, এরকম শব্দ পাচ্ছি কানে। তখন আমি আরো ভয় পেয়ে আমি তাড়াতাড়ি লাফ দিয়ে আমাদের বারান্দায় ওঠার জন্য চেষ্টা করলাম এবং লাফও দিলাম। এর ভিতর দিয়ে আমার বাহুর কোনা দিয়ে এত জোরে বাতাস, একটা বাতাস গেল এত জোরে, একটা বাড়ি দিয়ে গেল বাড়িটা, বাতাসটাও গেল, বাড়িও খেলাম, এবং এখানকার যে লাইটটা ছিল বারান্দায় লাইটটাও বাস্ত হয়ে গেল।
বাতাসটা কি আপনার কাছে মানে এমনি নর্মাল বাতাস মনে হচ্ছে নাকি কিছু থাকে না, গরম বাতাস ওই ধরনের?
না না, নর্মাল না এটা, আর চমকে গরম, যে গরমের মতোই মানে বাতাসটা আমি বুঝাইতে পারবো না কেমন, তবে বাসার কাউকে বললাম না, বাসার কাউকে বললাম না। আমি দরজা ভাবিকে নক করলাম, দরজা খুললো, বাসায় যে ঘুমিয়ে পড়লাম। আরেকদিন রাত্রে এইভাবে ঠিক উপরাত্রে আবার ডিউটি শেষ হলো, আমাদেরকে গাড়িতে আবার পৌঁছায় দিয়ে গেল, আবার নামলাম। ওই দিন আমার মনে মনে একটু ভয় রয়েছে যে আল্লাহ আজকে আবার কোনো কিছু হয় নাকি। পরে আমি নামলাম, নেমে কিছু দূর রাস্তা তো কাঁচা রাস্তা, হেঁটে হেঁটে আসতে হয়, পাশে পুকুর টুকুর আছে, হেঁটে এসে এটা হালকা কাদা আমার পায়ে লাগছে। আমি ভাবছি বারান্দায় যে পা ধুবো, তার সাথে পিছনে কল আছে, আমি কলেই পা ধুয়ে যাই, তখন কলে পা ধুইতে যাব। এমন অবস্থায় দেখি আমার বড় ভাই চাপ কলে চাপ দিয়ে হাত মুখ ধুইতেছে পানি দিয়ে। তা ভাবলাম বড় ভাই এত রাত্রে হাত মুখ ধুবে পানি দিয়া, কেন ভাই তো এত রাত্রে আসার কথা না। আবার চিন্তা করলাম হয়তো ভাই ওই রাত্রে মনে হয় কাজ করছে, যে কারণে এখন ফিরছে, ফিরে হাত মুখ ধুয়া বাসায় যাবে, ঘরে ঢুকবে। আমি ভাবলাম যে তা ভাই দুইতেছে ধুক, বারান্দায় তো বদনার উপরে পানি থাকে, আমি ওই পানি দিয়েই পা ধুবো। এখন আমি চলে যাচ্ছি, তখন আর কলপিটে ঢুকি নাই, কলপিটে না ঢুকে আমি সরাসরি বাসায় এসে বারান্দার পারে আমি পা ধুইছি। আমার ভাবি একটা বদনাতে পানি রেখে দিয়েছিল, ওই পানি দিয়ে আমি পা ধুইছি। ধোয়ার পরে এখন দরজার কাছে গেছি, এখন দেখি তো দরজা বন্ধ, কিরে ভাইয়া না বাইরে, তাহলে দরজা বন্ধ থাকবো কেন। তখন আমার আবার মনের ভিতরে একটু কেমন কেমন লাগা শুরু করলো, তা আমি তাড়াতাড়ি নক করলাম দরজাটা খোলার জন্য। ভাবি দরজা খুলছে, খোলার পরে এখন দেখি ভাই এত ভিতরে নিচে ঘুমায় রয়েছে। তাহলে আমি কাকে দেখলাম? আমার ভাইয়ার লুঙ্গি, আমার ভাইয়ার শার্ট পরা, আমার ভাইয়া সেম আমার মতো যেমন খাটো, আমি সেম দেখলাম আমার ভাইয়া। আমি কি আমার বড় ভাইয়াকে আমি চিনবো না এতদিন?
আচ্ছা, আপনি ডাক দেননি উনাকে?
না, আমি ডাক দিনে দেখলাম বড় ভাইয়া হাত মুখ ধুইতেছে, তাকে বিরক্ত করব না, আমি ভাইয়া ধুয়ে ধুয়ে আসুক, কাজ শেষ হয়েছে হয়তো, রাত্রেবেলা খুব পরিশ্রম করে আসছে, ভাইয়ের কাজটা একটু খাটনি ছিল, এর জন্য আমি ভাইয়াকে ডাক দিই নাই। ডাক দিলে তো একটা কিছু তখনই হয়ে যেত, কিন্তু আমি ভাবলাম যে ভাইয়াকে ডাক
দেব। আপনি দেখলেন যে আসলে আপনার ভাই রুমে শুয়ে,
আমার ভাই রুমে শুয়ে আছে। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম। পরের দিন আমি পিছিয়ে যে চার দোকান আছে বাসার সামনে দিকটা আগাই, ওনার নাম মালিক ভাই। তা আমি বললাম মালিক ভাই চা খেতে খেতে, যে ভাই আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, সত্যি বলবেন না কাউকে বলবেন না? তা মালিক ভাই বললো ঠিক আছে বলবো না, তুমি আমাকে বলতে পারো ভাই। আমি বললাম যে ভাইয়া আমাদের এই বাসাটাই আবার ভাইয়া ভাড়া থাকে, আমি তো এখানে থাকি, এখানে কি কোনো সমস্যা আছে বাড়িতে? তা বলতেছে কেমন সমস্যা? আমি বললাম না একটু ভয় জাতীয় কিছু বা এটি। তখন সে বলতেছে কেন ছোট ভাই তুমি কি কিছু দেখছো? আমি বললাম না আপনি আগে বলেন। তা বলতেছে তুমি জানো না কিছুদিন আগে এখানে বাড়িওয়ালা ছেলে জাম গাছ আছে একটা, জাম গাছের গলায় ফাঁস দিয়ে মারা গেছে, তারপর থেকে এখানে অনেকে অনেক কিছু দেখে, তা এটা অনেকে বিশ্বাস করে না। তারপরে তোমাদের ওই যে কলপিঠের পিছে যেখানে বাথরুম পায়খানা আছে না, ওইখানে অনেক সময় অনেক কিছু দেখা যায়। তুমি কিছু দেখছো? আমি ওনাকে বললাম ভাই আমি এরকম যেটা দেখলাম ওইবার দেখছি। পরে বললো কি যে দেখছো দেখছো, রাত করে আর কোনোদিন বাসায় ফিরো না, দিনে দিনে ফিরো। তো অনেকে নাকি বাড়িওয়ালার ছেলে কেউ দেখছে যে রাত্রেবেলা হুবু হুবু বাড়িওয়ালার ছিল ওই জাম গাছে ঝুলে রুখ।
হ্যাঁ,
ফাঁসির ঘটনা অনেকে এইভাবে দেখছে। আবার অনেকে দেখছে আচমকা কি যেন ওই গাছের উপরে ঝুলে আছে। অনেকে দেখছে, তা এটা উনি বলছে আমাকে। তারপর বলার পরে আমিও বললাম যে আমি এটা দেখছি। তারপরে আমি ভাইয়াকে আর সাহস করে কিছু বলি নাই, কারণ ভাইয়া যদি আবার আমাকে না আসতে দেয় তো আমি তারপরে ওইখানে জবটা ছেড়ে দিয়ে আমি নারায়ণগঞ্জ, আমার এক বন্ধু থাকে ওইখানে, আমি চলে আসলাম এবং ওইখানে একটা কাজ নিয়ে। এই ছিল আমার আমার প্রথম ঘটনা।
এরপরে আর কি ঘটনা আছে?
এরপরে আমি এখন বর্তমান যেখানে জব করি এখানে আমার অফিসের পিছন দিয়ে একটা সরু রাস্তা আছে, ওইখানে অনেকেই ভয় পায়, অনেকে রাত্রে কেউ বেরোয় না, বলতে গেলে নিচু 12টার পর ওই রাস্তায় ভুলেও কেউ যায় না, লোকে না, যদি কেন যায় না, ওইখানে আচমকা অনেকে অনেক কিছু দেখে, এমন এমন পশু দেখে যা সচরাচর মেলে না, দেখা যায় না, বলেছে এরকম পশু কেমনে সম্ভব। তো একদিনের কাহিনী, একটা লোক দিন মজুর ওই রাস্তার মাথায় ওনার বাসা, তো উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হাতে বাজারে ব্যাগ ছিল, সম্ভবত ইলিশ মাছ ছিল, সন্ধ্যার দিকে যাচ্ছিলেন, একদম হুবু হুবু মাগরিবের আজান দিবে দিবে ভাব এরকম একটা পর্যায়ে আর কি, ভর সন্ধ্যা যেটা বলে, ওই ওইটার সময় সে যাচ্ছিলেন। তা ওই রাস্তায় যখন ঢুকছে, ওই রাস্তায় কিছু কলা গাছ ছিল, এখন আর এইসব গাছ নাই, গাছগুলি কেটে ফেলছে, কলা গাছ ছিল, ওর পাশ দিয়ে একটা বিড়াল সে তাকে ওইখানে দেখছে। দেখার পরেও তিনি ওটা টপকায় গেছেন, কিন্তু পিছন থেকে উনি দেখলো যে ওনার নাম ধরে কে যেন ডাক দিল এরফিক। তো উনি পিছন দিকে তাকাইলেন, দেখলেন কিচ্ছু নাই, একটা বিড়াল ওই কলা গাছের ভিতর থেকে উকি দেওয়া, বিড়ালের একটা
ঝাড়ি,
বিড়াল যা করে, বিড়াল একটা ঝাড়ি দিয়েছে যা, পরে বলে আবার দুই কদম আগাইছে, আগানোর পরে আবার ওর নাম ধরে একটা ডাক দিছে রফিক। এখন তো সে আচমকে একটু ভয় পেয়েছে, কিরে দেখলাম আগের বার ফাঁকা কেউ নাই, এখনো দেখি ফাঁকা কেউ নাই, কে ডাকলো? পরে দেখে পিছনে দেখে কেউ নাই, তখন সে আবার সামনের দিকে মুখ করে, কিন্তু তৃতীয়বার আর না দেখে ওর পিছনে এক থেকে পিছিয়ে একটা চট দেয়, চট দিলেই ও আর কি তখন ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওর মুখে একটা এত জোরে চট দেয় ও পড়ে বেহুশ হয়ে যায়। তারপর আবার ওইখান থেকে লোকজন পিছন দিয়ে যাচ্ছিল, ওকে তুলে নিয়ে বাসায় যায়, বাসায় যাওয়ার পরে যখন ওর জ্ঞান ফিরে তখন ওর গা প্রচুর গরম, জ্বর এসে গেছে গায়ে, প্রচুর হিট। তখন ওর আম্মা জিজ্ঞালো কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? তো বলতেছে যে আম্মা আসলে তখন একটু একটু পুরাপুরি মনে আছে, বলতে পারতেছে যে মা আমি এমন একটা জিনিস দেখলাম, আমি তোমাদেরকে বলতে পারবো না, বুঝাইতে পারতাম না, আমি এই রাস্তা দিয়ে আসতেছি, প্রথম আমাকে ডাকলো আমি শুনি নাই, দ্বিতীয় ডাকেও আমি দেখি নাই পিছনে কাউকে, তৃতীয় ডাকে আমার পিঠে কে যেন একটা চট দিল, আমি ঘুরতে ঘুরতে আমাকে আচমকা কি একটা জিনিস যে আমাকে একটা মুখে চট মারলো, আমি এই জিনিসটা তোমাদেরকে ভাষায় বলতে পারবো না, এটা কি একটা পশু নাকি দানব নাকি, আমি এটা তোমাকে ভাষায় বুঝাইতে পারবো না, এমন একটা আমাকে আকৃতির একটা আমাকে চর মারলো। তারপর আমি পড়ে গেলাম, পড়ে যে আমি আর কিছু দেখতে পাই না, আমি বলতে পারবো না, আচমকা উধাও ওকে আমি কিছু দেখি নাই। তারপরে এই রফিক ছেলেটা চার পাঁচ ঘন্টা পরে মারা যায়,
চার পাঁচ ঘন্টা মারা যায়।
তার শরীরে তাপ বাড়তেই থাকে আর তার কোনো কিছুতেই কিছু আর করতে পারে নাই,
ডাক্তারের কাছে নেয়নি
না তখনকার মানে একটা মফৎসল। তো আর ওই ডাক্তার বলতে কি ওর মা আরো খুব গরিব, তো ডাক্তার পর্যন্ত আর যাইতে পারে নাই, বুঝে উঠতে পারে নাই,
আসলে বুঝে উঠতে পারে না এত তাড়াতাড়ি,
এত তাড়াতাড়ি এমন কিছু হবে, বা তেল পড়া দিলে হয়তো সেরে যাবে, কিন্তু তার পিঠে আর মুখে যে চরের দাগটা
এটা
সবাই দেখছে স্পষ্ট, সবাই ওই
এটা কি বোঝা যায় মানুষের হাতের দাগ?
না না, মানুষের হাতের চর না।
আচ্ছা,
মানে এটা যে কেমন কোন একটা জিনিসের এটা মানে কেউ বুঝাইতে পারতেছে না, কিন্তু দাগ স্পষ্ট লাল হয়ে গেছে পিঠে এবং মুখে, যে গালে চর দিছে ওকে এই চর স্পষ্ট হয়েছে, কিন্তু রফিকের বাবা বুঝতে পারে নাই যে আসলে চার পাঁচ ঘন্টার ভিতরে ছেলের এমন কিছু হয়ে যাবে, তারা ভাবছে হয়তো কবিরাজি তেল পড়া দিলে টিলে ছেড়ে যাবে, তেলও আনছিল কিন্তু না কিছুতেই আর
মানে হয়তো সময় মতো ডাক্তারের কাছে নিতে পারলে, হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বা ঘটনাটা ভিন্ন হতেও পারতো, সো আমরা জানি না সেটা, কিন্তু যেটাই ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আসলে এই যে বললাম না আমি শুরুতে যে লজিক দিয়ে যদি আপনি ঘটনাগুলোকে খণ্ডাতে পারেন তাহলে আমার মনে হয় আপনার ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে জানি না এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক একজন হয়তো বা এক এক ধরনের লজিক দাঁড় করাচ্ছেন, এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার পেছনে আপনি লজিক দাঁড় করান। আপনি লজিক দিয়ে ভাঙাতে পারলে আপনি সেই ঘটনাতে ভয় পাওয়ার কিছু নেই। আমার কয়েকটা জিনিস একটু খটকা লেগেছে যে হয়তো কয়েকটা ঘটনা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে, আবার কিছু জিনিস আমি আসলে লজিক দিয়ে মেলাতে পারিনি। এবং অনুরোধ থাকবে আমার লিসনারদের প্রতি, যদি আপনারা মেলাতে পারেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, বা আমার ফেসবুক পেজে বা এসএমএস এর থ্রুতে আপনারা জানাতে পারেন যদি লজিক গুলো আপনাদের মিলে থাকে। ঘটনা হচ্ছে, আমি প্রথম ঘটনার কথা যদি বলি, যে এখানে উনি বলেছে যে ওনার ভাইকে উনি রাতের বেলায় দেখেছে যে টিউবওয়েলে হাত মুখ ধুচ্ছে বা কোনো কিছু করছে, এবং অ্যাট দ্য সেম টাইম উনি আবার দেখতে পাচ্ছে যে ওনার ভাই ঘরের ভেতরে। তো যেটা আসলে যে ডিস্টেন্স এর কথা বা যে লোকেশনটা উনি বলেছে, এটা সম্ভব না ওনাকে ডিঙিয়ে ওনার ভাই টিউবওয়েল থেকে রুমে চলে যাবে আর উনি দেখতে পাবে না, রাইট? পজিশনটা এরকমও না, যদি যায় আপনার সামনে দিয়ে যাবে,
সামনে দিয়ে যেতে হবে, এবং দরজা একটাই,
দরজাও একটাই,
ওই পাশ দিয়ে ভাইকে উঠতে।
এবং উনি, আমি জিজ্ঞেস করেছিলাম অন্য মানুষ কিনা, এবং উনি যে অ্যানসারটা দিয়েছে যে সেম শার্ট সেম লুঙ্গি, এবং নিজের ভাইকে এত কাছ থেকে দেখে না চেনার তেমন কোনো কারণ আমি দেখি না। জানি না এটা আপনাদের কাছে কোনো কিছু লজিক আছে কিনা, যদি থাকে প্লিজ আমাকে অবশ্যই জানাতে পারেন। এবং লাস্ট যেই ঘটনাটা শুনলাম যে একজন মারা গেছে যেই ঘটনা, আমি প্রথমে ভেবেছিলাম যে এরকম হবে যে ভয় থেকে এমন কিছু হয়েছে যে জ্বর এসছে। ভয় থেকে জ্বর আসা পর্যন্ত আমি মেনে নিতে পারি যে ভয় পেয়ে গেলে, এই ধরনের ভয় পেলে শরীর হয় অনেক একটু অসুস্থ হয়ে যায় ভয়ে। এটা একদম মারা গেছে, কি পরিমাণ মানে তাহলে আঘাতটা হয়েছে, এবং ওনার যে আঘাত হয়েছে ওনাকে তো নিশ্চয়ই রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়নি
না,
মানে একদম নর্মাল মানুষ একটা নর্মাল আঘাত পেলে যেরকম এরকম, কিন্তু এই নর্মাল একটা আঘাত মানে মানুষ কিভাবে মৃত্যুবরণ করতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না, হয়তো আমার জানা নেই। হয়তো বা এমন হতে পারে যে আঘাতগুলো শরীরের এমন একটা জায়গায় হয়েছে যে জায়গায় আঘাত করলে মানে খুব সেন্সিটিভ কিছু জায়গায় হয়তো পড়ে গেছে, হতে পারে সেটাও। লজিক তো অনেক ভাবেই, অনেক লজিক দেওয়া যায়। তো যাই হোক আলমগীর ভাই, এটাই হচ্ছে আপনার ঘটনা যেগুলো আপনি শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। তো অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন সেজন্য।
জি, আপনাকে অনেক ধন্যবাদ।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
গল্প শুনতে শুনতে গভীর রাত, একটু পরে রাত দুটো বেজে যাবে। কথা না বাড়িয়ে ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। আজকে কি বিয়ার ডর শুনছেন আপনি? হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর ভয়ের স্বাদটা আসলে খুব মারাত্মক। মানুষ ভয়ের স্বাদ পেতে চায়, এবং যে কারণেই বছরের পর বছর, যুগের পর যুগ, হলিউডে, টলিউডে বড় 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 বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে, বৌদিক গল্প পড়তে ভালো লাগে বলেই ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে, যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, ঠিক সেখান থেকেই। ডর।
ওকে, প্রত্যেকের ঘটনা তো শোনা হয়ে গেছে, এবং জানি না কার কাছে এক্সপিরিয়েন্স গুলো কিরকম লেগেছে। আমি বারবারই কথাটা বলছি যে আসলে আমরা চেষ্টা করি যে খুব ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরার জন্য, এবং ভয়ঙ্কর লেভেলটা না আসলে এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে যেই জিনিসটা খুবই নিহাতি একটা খুব স্বাভাবিক ঘটনা এবং হাসির ঘটনা, আরেকজনের কাছে সেটা ভয়ঙ্কর। তো এই জন্যই বলি যে কে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে কোন ঘটনাটা বিচার বিশ্লেষণ করবেন সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। তো আজকে আমাদের সাথে যে অতিথিরা ছিল প্রত্যেকের ঘটনাই আজকে সবার সামনে তুলে ধরা হয়েছে, বাকিটুকু হচ্ছে সম্পূর্ণই আপনাদের ব্যাপার। এবার হচ্ছে সেই সময় যখন আপনাদের জানার পালা যে আসলে এই জায়গাটাতে কেন আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। এনভায়রনমেন্টের কথা কিন্তু আগেই বলেছি, কি রকম এনভায়রনমেন্ট রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যেখানে আছি বুঝতেই পারছেন যে এমন একটা পরিবেশে আছি যেখান থেকে দুই দিকে দুই রকমের দৃশ্য দেখা যাচ্ছে এবং চতুর্দিকেই পানি, এবং খুব বেশি এরিয়াটাও বড় না যে জায়গাটুকুতে আমরা আসছি। কিন্তু হ্যাঁ, আগামী এক দুই মাসের মধ্যে হয়তো বা এই স্থলভাগটা আরো অনেক বেড়ে যাবে, কারণ পানি যতই কমছে এর পরিধি অর্থাৎ স্থলভাগের পরিধি ততই বাড়ছে এবং জায়গাও বাড়ছে, এবং বোঝা যাচ্ছে যে পানি ধীরে ধীরে কমের দিকে যাচ্ছে। তো আজকে আমরা যেই জায়গাটাতে বসে আছি, যেই চরটাতে বসে আছি, চর আসলে কতটুকু অর্থে চর বলতে আমরা যতটুকু বিশাল জায়গা বুঝি এটা কিন্তু অত বিশাল জায়গা না। তারপরে যাই হোক, আমি চরই বলছি, আসলে এটাকে আমি কি নামে সংজ্ঞায়িত করবো আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না, মানুষজন যেটাকে যেই নামে বলে ওই নামেই আমি বলছি। এখন মূল ঘটনা হচ্ছে এটা যে আমরা ঠিক যেই জায়গাটাতে আছি, এই চরটার পাশ দিয়ে যে নদীটা গেছে এটা একটা শাখা নদীর মতো, বাকিটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় মেঘনা নদী। তো এই শাখা নদীটা দিয়ে মানে অনেক ট্রলার বা মানুষজন প্রতিদিন নিয়মিত যাতায়াত করতে থাকে, সেই সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত মনে হয় চলে, বা আরো বেশি সময় পর্যন্ত চলতে পারে। তো ইউজুয়ালি সন্ধ্যা পর্যন্তই খুব বেশি যাতায়াত করে, এরপরে যাতায়াতটা অনেকটাই কমে যায় মানুষজনের আনাগোনা, তারপর খুব ইমার্জেন্সি হলে যাতায়াত তো হয়েই থাকে। তো আমরা যেখানে আছি এখান থেকে প্রায় 100 হাত বা 150 হাত দূরে যেই রাস্তা গেছে, যেটা হচ্ছে ট্রলারের রাস্তা, নিয়মিত যাতায়াত করে। তো এই রাস্তাটা দিয়ে যেটা ঘটেছে, যে এই ঘটনাটা আরো 5-6 বছর আগেও নাকি এটা অনেকেই দেখেছে, যে এই এই যে জায়গাটা আছে, এই চরটা আছে, এখান থেকে রাতে যদি কেউ যেত তাহলে এখান থেকে ডাকা হতো যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এরকম বহু ঘটনা ঘটেছে এখানে এই চরে। যে গাছটা আছে, এক সবচেয়ে উঁচু গাছ বলতে আমি যেটা বুঝি, যদিও এটাকে গাছ বলা আদৌ ঠিক হবে কিনা, তো বা এটার নামও আমি জানি না কি ধরনের দেখা যাচ্ছে। তো এখান থেকে এটার নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ডাকা হতো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য নৌকায় করে। তো যেই নাকি নৌকা ভেড়াতো তারই সমস্যা হতো। এরকম অনেকজন হয়েছে যে খুব এত আকুল ভাবে ডাকা হয়েছে, নৌকা খুব মায়া করে কয়েকজন নাকি নৌকা ভিড়িয়েছে, ভেবেছে যে সত্যি সত্যি এখানে কোনো মানুষ বিপদে পড়েছে, আটকে গেছে, তাই তাকে উদ্ধার করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য নৌকা ভিড়িয়েছে, এবং অনেক প্রবলেম হয়েছে এবং অনেকেই বেশ ভালো রকমের আহত হয়েছে এখানে। খুব এটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বোঝা যায় এখানে কোনো মানুষ হঠাৎ করে আসার মতো কোনো কিন্তু উপায় নেই, কারণ চতুর্দিকে পানি। এখানে মানুষ এসে এভাবে বিপদে পড়ার মতো কোনো কারণ নেই, কারণ যে আসবে সে অবশ্যই নৌকা করে নিয়েই আসবে, নৌকা ছাড়া সে আসতে পারবে না, এবং যদি আসতে পারে নৌকা নিয়ে সে যেতেও পারবে। তো যাই হোক, ম্যাক্সিমাম অনেকেই আছে যে এটা এড়িয়ে যায়, অ্যাভয়েড করে যায় কোনো ডাকা ডাকের শব্দ শুনলেই। বেসিক্যালি এই জায়গাটার দিকে আসলে যদি ট্রলার চালিত হয়ে থাকে, মানে ইঞ্জিন চালিত নৌকা হয়ে থাকে, তার স্পিডটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি এই জায়গাটা ক্রস করে চলে যায়, বা অন্যান্য সাধারণ হাতে যদি বেয়ে নৌকা যেতে হয়, ইউজুয়ালি এত রাতের বেলা হাতে বাওয়া নৌকা দিয়ে তারা কখনোই এই জায়গা দিয়ে ক্রস করে না, এবং যদিও করে দুই তিনজন থাকলে করে এবং খুব দ্রুত চেষ্টা করে এই জায়গাটা পার হয়ে যাওয়ার জন্য। এবং এখান থেকে কিন্তু অনেক দূরে যে ছোট্ট ছোট্ট কিছু আলো দেখতে পাচ্ছেন, যে আলোগুলা চলমান কিছু আলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু নৌকার আলো, মাছ ধরার নৌকা। এখানে বিশাল বিশাল জাল ফেলা হয়েছে এবং নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে, এবং সেই জায়গাটাও কিন্তু এখান থেকে অনেক দূরে, জেলেরাও কিন্তু এদিকে খুব একটা ঘেঁষে না। ডরের জার্নিতে আমরা এর আগেও এরকম একটা স্পটে এসেছিলাম এই মেঘনা চরে, সেটা এখান থেকে আরো প্রায় 10 কিলোমিটার দূরে ছিল, তখন আমাদের এই জায়গাটার কথা জানা ছিল না। কিছুদিন আগে আমরা এই জায়গাটার কথা একজনের কাছে জানতে পেরেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে চলে এসেছি। এবং এখানে এরকম আরো কিছু ঘটনা আছে, যে এখানে নাকি বেশ কয়েকবার নৌকা ডুবির ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্রলার এখানে বেশ কয়েকবার ডুবে গেছে, এবং মানুষজন যদিও মৃত্যুর ঘটনা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, কিন্তু তারা এই জায়গাটাকে অপয়া হিসেবে জানে। এখানে কিন্তু এমন কোনো ইয়ে নাই যে নিচে কোনো চর নাই, মাটি জেগে নাই যেটা সাথে ধাক্কা খেয়ে ট্রলার বা নৌকা আটকে যাবে কিংবা ভেঙে যাবে, ভেঙে গেলে ডুবে যেতে পারে, এই ধরনের ঘটনার সম্ভাবনা যথেষ্ট গভীর এবং নৌকা কিংবা ট্রলার যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ গভীর। এমনকি ছোটখাটো লঞ্চও এখান দিয়ে যাতায়াত করতে পারে। তারপরেও ঠিক এই বালুচট্টার বরাবর যেই জায়গাটাতে আমাদের ট্রলারটা আজকে থেমেছে, ঠিক এখান থেকে একটু দূরে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন ওখানেই নাকি হচ্ছে নৌকা ডুবির ঘটনাগুলো ঘটে। যদিও গত 4-5 বছরে নাকি এরকম ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। সো আমরা এখানে আসার উদ্দেশ্য হলো এটাই যে একবার জায়গাটাকে আমরা দেখতে চাই যে আদৌ কি এই ঘটনা ঘটে নাকি শুধু মানুষের মুখে মুখে রয়ে যায়। তো ম্যাক্সিমাম হন্টেড প্লেসগুলো কি এরকম হয়েছে যে খুব আগে থেকে কথিত আছে এই জায়গাগুলো এরকম ছিল বা এরকম ঘটনা আগে ঘটেছে। এই জায়গাটার ক্ষেত্রেও সেম অবস্থাই আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত। আমি জানি না যে পরবর্তীতে কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে কিনা। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে একটা সময় রিউমার ছিল, সেই রিউমারটা আস্তে আস্তে মানুষের মুখে ছড়িয়ে গেছে এবং সেই জিনিসটাই এখনো পর্যন্ত রয়ে গেছে এবং এখনো পর্যন্ত মানুষের মনে ভয় কাজ করে। যদিও গত অনেক বছর ধরেই কেউ কোনো ধরনের ক্ষতির সম্মুখীন এই জায়গাটাকে ঘিরে কিন্তু হয়নি, তারপরেও কিন্তু মানুষের একটা ভয় রয়ে গেছে। যাই হোক, আজকে ডর-টিম এখানে এসেছে এবং ডর-টিম এখনো পর্যন্ত কোনো ধরনের ভয়ঙ্কর কোনো কিছু ফেস করেনি বা কোনো ধরনের কিছু অসুবিধার মধ্যে পড়েনি। তবে এই জায়গাগুলোর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মানুষের প্রবলেম। মাঝে মধ্যেই নাকি এখানে ডাকাতি বা এই ধরনের কোনো কিছুর ঘটনা ঘটে গিয়ে থাকে এবং আমরা সেটারও একটা ভয়ের মধ্যে আছি। তো আমি চাই যে আর এই জায়গাটাতে খুব বেশি সময় আর অতিবাহিত করতে চাই না, আমরা খুব তাড়াতাড়ি র‍্যাপ আপ করতে চাই। আসলে ভূতের ভয়ের চেয়ে মানুষের ভয় মনে হয় অনেক সময় খুব বেশি জেঁকে বসে এবং এখনো তাই হয়েছে। এবং এই মানুষের ভয় সংক্রান্ত একটা বিষয় বা ডাকাত বা এই ধরনের বিষয় নিয়ে আমি কোনো একটা এপিসোডে আপনাদের সাথে আরও ডিটেলস আলাপ করব। কারণ কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেটাও প্রত্যন্ত এক চর এলাকায় ছিল, আমার এক খুব কাছের একজন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। তো সেখান থেকে আমার আনফর্চুনেটলি আমাদের খুব রাত করে রওনা দিতে হয়েছে এবং সেই পথে কিছু মানে মোমেন্ট আছে যেটা আমি ডরের লিসনারদের সাথে শেয়ার করতে চাই, তবে সেটা আজকে না, অন্য কোনো একটা জার্নিতে। শুধু এতটুকুই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কথা দিচ্ছি সামনের বৃহস্পতিবার কোনো একটা হন্টেড প্লেস থেকে সুমন তার অতিথিদেরকে নিয়ে আবারও যোগ দেবে আপনাদের সাথে।
প্রিয় শ্রোতা, শেষ হলো ডরের 109তম পর্ব। আগাম আমন্ত্রণ জানাচ্ছি 110তম পর্বের বৃহস্পতিবার ঠিক রাত 12টায়। অনেক ভালো থাকুন, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো শুভরাত্রি।